This track was downloaded from fusionbd.com.
কি বলছিস তুই এগুলো? আশেপাশে সবাই ব্যাপারটা জানে, শুধু আমরাই জানি না।
বিদায় কিভাবে দিব বুঝতে পারছি না, আমি তো বিদায় দেওয়ার নিয়মটা পড়িনি।
এবার কুয়াশায় শুনবেন ভয়ঙ্কর এক কাহিনী, আজ রাত 11টার খবরের পর এবিসি রেডিওতে। শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, শুরু হয়ে গেছে কুয়াশা এবং সাথে আছে মিশেলি। স্বাগত সবাইকে। প্রতিবারের মতন এবারও রয়েছে চমৎকার একটি গল্প প্রথম ঘন্টা এবং পরের ঘন্টা রয়েছে কুয়াশার মূল কাহিনী। তার আগে বন্ধুদের পাঠানো কিছু SMS পড়বো। প্রচুর SMS পাঠিয়েছেন রকিবুল, মোহাম্মদ রকিবুল মঠবাড়িয়া থেকে। আপনাকে একটা অনুরোধ করছি আমি, প্লিজ আপনি একই SMS বারবার পাঠালে কিন্তু কোনো লাভ হবে না, কারণ এই একটা SMS কিন্তু আমি একবারই পড়বো, সুতরাং একবার পাঠালেই যথেষ্ট। এটা একটা রিকোয়েস্ট থাকলো আপনার কাছে। এই লাইন লিখেছি চিটাগং থেকে কুয়াশার ফুল টিম, স্পেশালি শামিন আপু, সেতু, মঞ্জু আর কুমকুমকে থ্যাংকস আমাদেরকে এই অপসংস্কৃতির যুগে বিনোদনের বিনোদন আর ভয় দেবার জন্য অনেক ধন্যবাদ। আর লিখেছেন ন্যাশনাল ক্রিকেট আম্পায়ার বিসিবি থেকে জ্যাকি, হাই শামিন ম্যাম, হাউ আর ইউ? শামিন ম্যাম, বাংলাদেশ ক্রিকেট টিমকে উইশ করে দাও, আই লাভ কুয়াশার। অনেক ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য সবসময় মনের মধ্যে একটা ভালো কিছু থাকে, একটা দোয়া থাকে বা শুভকামনা থাকে সবসময়। আবারও জানাচ্ছি বাংলাদেশ ক্রিকেট টিমকে শুভকামনা এবং তাদের জন্য অভিনন্দন রইল। আর আমি ওয়েট করছি ফার্স্ট গল্পটার জন্য। মোহাম্মদ রকিবুল লিখেছেন পিরোজপুর থেকে, আপনি লিখেছেন আপনার বন্ধুরা শুনছে সেটা লিখেছেন, একই SMS অনেকবার লিখেছেন, যাই হোক ধন্যবাদ। অন্যদেরকে একটু সুযোগ দিতে হবে যাতে তাদের SMS গুলো পড়তে পারি। দাউদকান্দি থেকে লিখেছে শুভ রানা, লিখেছে শামিন আপু তুমি অনেক সুন্দর কথা বলো, ফেসবুক দেখেছি তোমার ছবি, আছে ধন্যবাদ। আরো লিখেছে মহেশখালী থেকে এনাম আপু, একটা গান, না গানের সময় শেষ হয়ে গেছে, এখন শুধু কথা শুনতে হবে, কথা মানে কুয়াশার গল্প শুনতে হবে। জানিয়ে দিচ্ছি এবার যে এয়ারটেল দিচ্ছে বন্ধ কানেকশন আধা পয়সা প্রতি সেকেন্ড রেট এয়ারটেলে, আর অন্য অপারেটরে থাকছে এক পয়সা প্রতি সেকেন্ড রেট। তাছাড়া পাচ্ছ ফ্রি ফেসবুক আর হোয়াটসঅ্যাপ। অফারটি পেতে ডায়াল করো *222*#, তাহলে দেরি না করে অন করো তোমার বন্ধ এয়ারটেল কানেকশন আর কথা বলো আধা পয়সা প্রতি সেকেন্ড রেটে। হাই আপু, আমি কুয়াশার, আমি তুষার, কি করলে আর যে হওয়া যায়? আজি হতে গেলে প্রথমত অনেক ভালো করে কথা বলতে জানতে হবে, কণ্ঠস্বর খুব সুন্দর হতে হবে, আর জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছু জানতে হবে, অর্থাৎ প্রচুর নলেজ থাকতে হবে, আউট নলেজ থাকতে হবে, আর সব রেডিও স্টেশনে প্রথমে, তারপরে একটা সিডি পাঠাতে বা আয়োজনে পাঠাতে হবে। আমি ইউসুফ ফ্রম নোয়াখালী, আপু এটা আমার প্রথম SMS পড়বে কিন্তু পড়ে দিলাম। মামুন লিখেছে শামিন আপু কেমন আছো, নোয়াখালী থেকে সেও পাঠিয়েছে, আমি ভালো আছি। রুমানা লিখেছে বার্থডে থেকে আপু স্যাটারডেতে আসো নেই কেন, আমি দেশে ছিলাম না সেই কারণে আমি আসতে পারিনি। নয়ন লিখেছে গাজীপুর থেকে আই লাভ ইউ শামিন আপু, থ্যাংক ইউ নয়ন। আর তোজো লিখেছে হ্যালো হাউ আর ইউ শামিন আপু, আই ফাইন তোজো। শরীফ বড়ুয়া লিখেছে, শরীফ বড়ুরা থেকে আছে, আপু কেমন আছো, আজকের কুয়াশা অনেক ভয়ের হবে আশা করছি। হাই শামিন আপু, আমি মাহফুজ কাপাসিয়া গাজীপুর থেকে শুনছি, আমি তোমাদের নিয়মিত শুনি, আমি কুয়াশার গল্প লিখতে ইচ্ছুক, কিভাবে তোমাদের কাছে পাঠাবো প্লিজ বলে দাও। আমি বলে দিচ্ছি আমাদের কাছে পাঠাতে হলে দুটো উপায় আছে, একটা হচ্ছে ইমেলের মাধ্যমে পাঠাতে হবে, আর একটা হচ্ছে পোস্ট করে পাঠাতে হবে বা পৌঁছে দিয়ে যেতে হবে বিসির ঠিকানায়। ইমেল অ্যাড্রেসটা লিখে নিন প্লিজ যারা পাঠাতে চান গল্প, কুয়াশা FM8920@gmail.com। আবারও বলছি কুয়াশা FM8920@gmail.com। আর এবিসির ঠিকানা হচ্ছে এবিসি রেডিও, ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, কারওয়ান বাজার, ঢাকা। তাহলে শুরু করছি আজকের গল্প, আজকের প্রথম ঘন্টার গল্প, যেটা সেতু পড়ে শোনায়। তার আগে আরো একবার জানিয়ে দেবো, এয়ারটেল দিচ্ছে বন্ধ কানেকশন আধা পয়সা প্রতি সেকেন্ড রেটে এয়ারটেলে কথা বলা, আর অন্য অপারেটর থাকছে এক পয়সা প্রতি সেকেন্ড রেট। তাছাড়াও পাচ্ছেন বা পাচ্ছে ফ্রি ফেসবুক আর হোয়াটসঅ্যাপ। অফারটি পেতে ডায়াল করুন *22*2*#, তাহলে দেরি না করে অন করুন আপনার বন্ধ এয়ারটেল কানেকশন আর কথা বলুন আধা পয়সা প্রতি সেকেন্ড রেটে। আজকে খুব চমৎকার একটি গল্প রয়েছে এবং খুব বিখ্যাত একজন লেখকের, তার নাম হচ্ছে পরশুরাম। পরশুরামের লেখা গল্প মহেশের মহাযাত্রা। পরশুরাম তার ছদ্মনাম, আসল নাম রাজশেখর বসু, পরশুরাম নামে তিনি লিখতেন এবং প্রথম সারির একজন সাহিত্যিক, বাংলা সাহিত্যের প্রথম সারির একজন লেখক, ভীষণ বিখ্যাত, প্রচুর জনপ্রিয় ছিলেন তিনি সে সময়। যদিও তিনি বেশি দিন লিখে যেতে পারেনি, কিন্তু তার যে কটা লেখা আছে, যারা ভূষণ দিয়ে মাথা অনেকে পড়েছেন, পরশুরামের খুব নাম করা একটি লেখা গল্প কাহিনী। তো যাই হোক, আমরা এখন শুনবো পরশুরামের লেখা কাহিনী মহেশের সহযাত্রা, মহাযাত্রা সরি, পড়ে শোনাচ্ছে সেতু। আর আমি শর্মিন সঙ্গে আছি, আমাকে লিখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল থেকে 2221।
কেদার চাচুর্য মশাই বললেন, আজকাল তোমরা সামান্য একটু বিদ্যে শিখে নাস্তিক হয়ে গেছো, কিছুই মানতে চাও না। যখন আরো একটু শিখবে তখন বুঝবে যে আত্মা আছেন, ভূত পেট নিয়ে এরাও আছেন, ব্রহ্মদত্তি কন্ধকাটা এনারাও রয়েছেন। বংশলোচন বাবুর বৈঠকখানায় গল্প চলছে। তার শালা নগেন বলল, আচ্ছা বিরোধদা, আপনি ভূত বিশ্বাস করেন? বিনোদবাবু বললেন, যখন প্রত্যক্ষ দেখবো তখন বিশ্বাস করবো, তার আগে হেরা কিছুই বলতে পারি। চাচুর্য বললেন, এই বুদ্ধি নিয়ে তুমি ওকালতি করো, বলি তুমি তোমার প্রপিতামহকে দেখেছ, ম্যাকডোনাল্ড, চার্চিল আর বালজিনকে দেখেছ, তবে তাদের কথা নিয়ে অত মাতামাতি কেন করো? আচ্ছা আচ্ছা, আর মানছি চাচুর্য মশাই, আত্মবাক্য মানতে হয়, আর এই প্রত্যক্ষ করা কি যার তার কথা। শ্রী ভগবান কখনো কখনো তার ভক্তদের বলেন, দিব্যং দদামিতে চক্ষু, সেই দিব্য দৃষ্টি পেলে তবে তো সব দেখতে পাওয়া যায়, নাকি? নগেন জিজ্ঞাসা করল, আপনি দেখতে পেয়েছেন চাটুর্জি মশাই? জ্যাঠামি করিস না, এই কলকাতা শহরে রাস্তায় যারা চলাফেরা করে, কেউ কেরানি, কেউ দোকানি, কেউ মজুর, কেউ আরো কত কিছু, তোমরা ভাবো সবাই বুঝি মানুষ, তা মোটেই না। তাদের ভেতর সর্বদাই দুদশটা ভূত পাওয়া যায়। তবে চিনতে পারা দুষ্কর, এইরকম ভূতের পাল্লায় পড়েছিলেন মহেশ মিত্তিক। কে তুমি জানো না? আমাদের মজিলপুরের চরণ ঘোষের মামা শালা। এককালে তিনি কিছুই মানতেন না, কিন্তু শেষ দশায় তাকেও স্বীকার করতে হয়েছিল। সকলে এক বাক্যে বললেন, কি হয়েছিল বলুন না চাটুর্য মশাই। চাটুর্য মশাই হুকাটি হাতে তুলে বলতে আরম্ভ করলেন, 30-40 বছর আগেকার কথা। মহেশ মিত্তিক তখন শ্যামবাজারের শিবচন্দ্র কলেজে প্রফেসরি করতেন, অঙ্কের প্রফেসর, অসাধারণ দিকতে, কিন্তু প্রচন্ড নাস্তিক। ভগবান, আত্মা, পরলোক কিছুই মানতেন না, এমনকি স্ত্রী মারা গেলে আর বিবাহ পর্যন্ত করেননি। খাবারের বিচার ছিল না, বলতেন,
সুবর্ণ খেলে হিন্দুর উন্নতি আসা নেই, ওটা বাদ দিয়ে কোনো জাত বড় হতে পারেনি।
মহেশের চাল চলনের জন্য আত্মীয় স্বজন তাকে এক ঘরে করেছিল, কিন্তু যতই অনাচার করুন তার স্বভাবটা ছিল অকপট, ভারতপক্ষে মিথ্যা কথা বলতেন না। তার পরম বন্ধু ছিলেন হরিনাথ কুণ্ডু, তিনিও ওই কলেজেরই প্রফেসর, ফিলসফি পড়াতেন। কিন্তু বন্ধু হলে কি হয়, দুজনে হরদম ঝগড়া হতো, কারণ হরিনাথ আর কিছু মানুন না মানুন ভূত মানতেন। তাছাড়া মহেশবাবু অত্যন্ত গম্ভীর প্রকৃতির মানুষ, কেউ তাকে হাসতে দেখেনি, আর হরিনাথ ছিলেন আমোদে লোক, কথায় কথায় ঠাট্টা করে বন্ধুকে উদ্ব্যস্ত করতেন। তবু মোটের উপর তাদের পরস্পরের প্রতি খুব একটা টান ছিল, তখন রাজনীতি চর্চার এত রেওয়াজ ছিল না, আর ভদ্রলোকের ছেলের অন্য চিন্তা এমন চমৎকার হয়নি, দু একটা পাশ করতে পারলে যেমন তেমন চাকরি জুটে যেত। লোকের তাই উঁচু দলের বিষয়ে আলোচনা করবার সময় ছিল, ছোকরারা চিন্তা করত,
বউ ভালোবাসে কি বাসে না। যাদের সে সন্দেহ মিটে গেছে তারা মাথা ঘামাতো ভগবান আছেন কি নেই। একদিন কলেজে কাজ ছিল না, অধ্যাপকেরা সকলে মিলে গল্প করছিলেন। গল্পের আরম্ভ জানিয়েই হোক, মহেশ আর হরিনাথ কথাটা টেনে নিয়ে ভূত আর ভগবানে হাজির করতেন, কারণ এই নিয়ে তর্ক করাই তাদের অভ্যাস। এদিনও তাই হয়েছে। আলোচনা শুরু হয় ঝি চাকরের মাইনে নিয়ে। কলেজের পণ্ডিত দীনবন্ধু মশাই দুঃখ করছিলেন,
তত লোকের এত লোভ বেড়ে গেছে যে আর পেরে ওঠা যায় না।
মহেশবাবু বললেন,
লোভ সকলেই বেড়েছে আর বাড়াই উচিত, নইলে মনুষ্যত্বের বিকাশ হবে কিসে?
পণ্ডিত মশাই উত্তর দিলেন,
লোভে পা তাতে মৃত্যু।
মহেশবাবু পাল্টা জবাব দিলেন,
লোভ ত্যাগ করলে মৃত্যুকে ঠেকানো যায় না।
তর্কটা তেমন যুদ্ধই হচ্ছে না দেখে হরিনাথ বাবু একটু উস্কে দেওয়ার জন্য বললেন,
আমাদের মতো লোকের লোভ হওয়া উচিত মৃত্যুর পর, মাইনে তো এর মধ্যে পড়ে 200, তাতে ইহকালের কটা সখী বা মিটবে বলুন? তাই তো পরকালের আশায় বসে আছি, আত্মাটা যদি সঙ্গে গিয়ে একটু ফুর্তি করতে পারে।
দীনবন্ধু পণ্ডিত বললেন, কে বললে তুমি সরকার যাবে? আর সরকার তুমি জানোই বা কি?
সমস্ত জানি পণ্ডিত মশাই, আসা জায়গা না গরম না ঠান্ডা, মন দেখিনি কুলু কুলু বইছে, তার ধারে ধারে পরিজাতের ঝোপ, সবুজ মাঠের মধ্যিখানে কল্পতরু গাছে আঙুর বেদানা আম রসগোল্লা কাটলে সব রকম ফলে আছে, ছেড়ো আর খাও। জনকতক ছোকরা দেবদূত গোলাপি উড়ুড়ি গায়ে দিয়ে সুধার বোতল সাজিয়ে বসে রয়েছে, চাইলেই ফটাফট খুলে দেবে, ওই হোথা কুঞ্জ বনে ঝাঁকে ঝাঁকে অপ্সরা ঘুরে বেড়াচ্ছে, দুদণ্ড রসালাপ করো কেউ কিচ্ছু বলবে না, যত খুশি রাত দেখো গান শোনো, আর কালো আতি চাও তো নারদ গুণী রাস্তায় যাও।
মহেশবাবু বললেন,
সমস্ত গাঁজা, বড়লোকে আত্মা ভূত ভগবান কিছুই নেই, ক্ষমতা থাকে প্রমাণ করো।
তর্ক জমে উঠল, প্রফেসররা কেউ এক পক্ষে কেউ অপর পক্ষে দাঁড়ালেন, পণ্ডিত মশাই দারুণ অবজ্ঞায় ঠোঁট উঠে বসে রইলেন। বৃদ্ধ প্রিন্সিপাল যদু সাঞ্জল রফা করে বললেন,
ভূতের তেমন তো দরকার দেখি না, কিন্তু আত্মা আর ভগবান বাদ দিলে তো চলে না।
মহেশ মিত্তির বললেন,
কেউ নেই, আমি 10 মিনিটের মধ্যে প্রমাণ করে দিচ্ছি।
হরিনাথ কুঞ্জু মহা উৎসাহে বন্ধুর পিঠ চাপড়ে বললেন,
দেখে যাও।
তারপর মহেশবাবু ফুল কাপ কাগজ আর পেন্সিল নিয়ে একটি বিরাট অঙ্ক কষতে লেগে গেলেন। ঈশ্বর আত্মা আর ভূত এই তিন রাশি নিয়ে অতি জটিল অঙ্ক, তার গতি বোঝা কার সাধ্য। বিস্তর যোগ বিয়োগ গুণ ভাগ করে হাতির সুরের মতো বড় বড় চিহ্ন টেনে অবশেষে সমাধান করলেন, ঈশ্বর ইকুয়াল টু 0, আত্মা ইকুয়াল টু ভূত ইকুয়াল টু 0। দীনবন্ধু বললেন, বদ্ধ উন্মাদ। মহেশবাবু বললেন,
উন্মাদ বললেই হয় না, এ হলো গিয়ে দোস্তুর মতো ইন্টিগ্রাল ক্যালকুলাস, সাধ্য থাকে তো আমারও কে ভুল বার করুন।
হরিনাথ বললেন,
অঙ্ক টঙ্ক আমার আসে না, দীনবন্ধু মশাই যদি ভগবান দেখাবার ভাগ নেন তো আমি মহেশকে ভূত দেখাতে পারি।
দীনবন্ধু বললেন, আমার বইয়ের গাছ। মহেশবাবু বললেন,
বেশ তো হরিনাথ, তুমি ভূত দেখাও না, একটা প্রমাণ পেলে সমস্ত মেনে নিতে আমি রাজি আছি।
হরিনাথ বাবু বললেন,
এই কথা, আচ্ছা আসছে হপ্তায় শিব চতুর্দশী পড়ছে, সেদিন তুমি আমার সঙ্গে রাত 12টায় মানিকতলায় নতুন খালের ধারে চলো, পোস্টাপোস্টি ভূত দেখিয়ে দেবো, কিন্তু যদি কোনো বিপদ ঘটে তো আমাকে দুষতে পারবে না হে বাপু, যদি দেখাতে না পারো আমার নাক কেটে দিও, আর যদি দেখাতে পারি তো তোমার নাক কেটে দেবো।
প্রিন্সিপাল যদু সাণ্ডেল বললেন,
কাটাকাটির দরকার কি, সত্যের নির্ণয় হলেই হলো।
শিব চতুর্দশীর রাত্রে মহেশ মিত্তির আর হরিনাথ কুঞ্জু মানিকতলায় গেলেন। জায়গাটা তখন বড়ই ভীষণ ছিল, রাস্তায় আলো নেই, দুধারে বাবলা গাছে আরো অন্ধকার, সমস্ত নিস্তব্ধ, কেবল মাঝে মাঝে প্যাঁচার ডাক শোনা যাচ্ছে। হোঁচট খেতে খেতে দুজনে নতুন খালের ধারে পৌঁছলেন। বছর দুই আগে ওখানে প্লেগের হাসপাতাল ছিল, এখনো তার গোটা কত খুঁটি দাঁড়িয়ে রয়েছে। মহেশ মিত্তির অবিশ্বাসী সাহসী লোক, কিন্তু তারও গা ছমছম করতে লাগলো। হরিনাথ সারা রাস্তায় কেবল ভূতের কথাই বলেছেন, তা দেখতে কেমন, মেজাজ কেমন, কি খায়, কি পরে। দেবতারা হচ্ছেন উদার প্রকৃতির দিলদরিয়া, কেউ তাদের না মানলেও বড় একটা কেয়ার করেন না, কিন্তু অপদেবতারা পদবিতে খাটো বলে তাদের অসম্মান বোধ বড়ই উগ্র। না মানলে ঘাড় ধরে তাদের প্রাপ্য মর্যাদা আদায় করে নেন, এইসব কথা। হঠাৎ একটা তীব্র আওয়াজ শোনা গেল, যেন কোনো অশরীরী বিড়াল তার পলাতকা প্রণয়িনীকে আকুল আহ্বান জানাচ্ছে। একটু পরেই মহেশবাবু রোমাঞ্চিত হয়ে দেখলেন, একটা লম্বা রোগা কুচকুচে কালো মূর্তি দু হাত তুলে সামনে দাঁড়িয়ে আছে, তার পেছনে একটু দূরে ওই রকম আরো দুটো। হরিনাথ বাবু থরথর করে কাঁপতে কাঁপতে বললেন,
রাম রাম সীতারাম, ও মহেশ, দেখছো কি, তুমিও বলো না।
আর একটু হলেই মহেশ বাবু রাম নাম উচ্চারণ করেই ফেলতেন, কিন্তু তার কনসিয়েন্স বাধা দিয়ে বলল,
একটু সবুর করো, যদি ঘাড় মোটকাবার লক্ষণ দেখো তখন না হয় রাম নাম করো।
তারা একটা পাকুল গাছের নিচে ছিলেন, হঠাৎ উপর থেকে খানিকটা কাদাগুলা জল মহেশের মাথায় এসে পড়ল। তখন সামনে সেই কালো মূর্তিটা নাকি সুরে বলল,
মহেশ বাবু, আপনি নাকি ভূত মানেন না।
এই অবস্থায় বুদ্ধিমান ব্যক্তি মাত্রই বলে থাকেন,
আগে হ্যাঁ মানি ওই কি।
কিন্তু মহেশ মিত্তির বেয়ারা লোক, হঠাৎ তার কেমন একটা খেয়াল হলো, ধা করে এগিয়ে এসে ভূতের কাঁধ খামচে ধরে জিজ্ঞেস করলেন,
কোন ক্লাস?
ভূত থতমত খেয়ে জবাব দিল,
সেকেন্ড ইয়ার স্যার।
রোল নম্বর কত?
ভূত করুণ নয়নে হরিনাথের দিকে চেয়ে জিজ্ঞাসা করল,
বলি স্যার।
হরিনাথের মুখে রাম ভিন্ন অন্য কোনো কথা নেই, পেছনের দুই ভূত অদৃশ্য হয়ে গেল। বাকুর গাছে যে ছিল সে চুপ করে নেমে এসে পালিয়ে গেল। তখন বেগতিক দেখে সামনের ভূতটি ঝাঁকুনি দিয়ে মহেশের হাত ছাড়িয়ে সোজা দৌড় মারল। মহেশ মিত্তির হরিনাথের পিঠে একটা প্রচন্ড কিল মেরে বললেন,
জোচ্চোর।
হরিনাথও পাল্টা কিল মেরে বলল,
আহাম্মক।
নিজেদের পিঠে হাত বুলাতে বুলাতে দুই বন্ধু বাড়ি ফিরলেন। আসল ভূত যারা আশেপাশে লুকিয়েছিল তারা মনে মনে বলল, আজই রজনীতে হয়নি সময়, পরদিন কলেজে হুলস্থুল বেঁধে গেল। সমস্ত ব্যাপার শুনে প্রিন্সিপাল ভয়ঙ্কর রাগ করে বললেন,
অত্যন্ত শ্যাম ফুলকাণ্ড, দুজন নামজাদা অধ্যাপক একটা তুচ্ছ বিষয় নিয়ে হাতাহাতি, হরিনাথ তোমার লজ্জা নেই?
হরিনাথ বাবু ঘাট চুলকে বললেন,
আগে আমার উদ্দেশ্যটা ভালোই ছিল, মহেশকে রিফর্ম করবার জন্য যদি ইয়ে করেই থাকি তাতে দোষটা কি, হাজার হোক আমার বন্ধু তো।
মহেশবাবু গর্জন করে বললেন,
কে তোমার বন্ধু?
প্রিন্সিপাল বললেন,
মহেশ তুমি চুপ করো, উদ্দেশ্য যাই হোক কলেজের ছেলেদের এর ভেতর জড়ানো একেবারেই অমার্জনীয় অপরাধ। হরিনাথ তুমি বাড়ি যাও, তোমায় সাসপেন্ড করলুম, আর মহেশ তোমাকেও সাবধান করে দিচ্ছি, আমার কলেজে আর ভুতুরে তর্ক তুলতে পারবে না।
মহেশবাবু উত্তর দিলেন,
সে প্রতিশ্রুতি দেওয়া সত্য, সকল রকম কুসংস্কার দূর করাই আমার জীবনের ব্রত,
তবে তোমাকেও সাসপেন্ড করলুম।
অন্যান্য অধ্যাপকরা চুপ করে সমস্ত শুনছিল, তারা প্রিন্সিপালের হুকুম শুনে কোনো প্রতিবাদ করলেন না, কারণ সকলেই জানতেন যে তাদের কর্তার রাগ বেশিদিন থাকে না। মহেশবাবু বাসায় ফিরে এলেন, হরিনাথের উপর প্রচন্ড রাগ, হতভাগা একটা গভীর তত্ত্বের মীমাংসা করতে চায় যুবসুই দ্বারা, সে আবার ফিলোসফি পড়ে। এমন অপ্রত্যাশিত আঘাত মহেশবাবু কখনো পাননি। মানুষের মন যখন নিদারুণ ধাক্কা খায় তখন সে তার ভাব ব্যক্ত করবার জন্য উপায় খোঁজে, কেউ কাঁদে, কেউ তর্জনে গর্জন করে, কেউ কবিতা লিখে। একটা তুচ্ছ কোচবকের হত্যাকাণ্ড দেখে মহর্ষি বাল্মীকির মনে যে ঘা লেগেছিল তাই প্রকাশ করবার জন্য তিনি হঠাৎ দুছত্র শ্লোক রচনা করে ফেললেন, মা নিষাদ প্রতিষ্ঠান তম ইত্যাদি। তারপর সাতকাণ্ড রামায়ণ লিখে তার ভাবের বোঝান আমাদের দিচ্ছিলেন। আমাদের মহেশ মিত্রের চিরকাল নীরস অঙ্কশাস্ত্রের চর্চা করে এসেছেন, কাব্যের কিছুই তিনি জানতেন না, কিন্তু আজ তারও মনে সহসা একটা কবিতার অঙ্কুর গজগজ করতে লাগল, তিনি আর বেগ সামলাতে পারলেন না।
কলেজের পোশাক না ছেড়ে বড় একখানা আলজেব্রা খুলে তার প্রথম পাতায় লিখলেন, হরিনাথ কুঞ্জ খাইদার মুন্ড। কবিতাটি লিখে বারবার ডাইনে বায়ে ঘাড় ভিগিয়ে দেখে আদিকবি বল্মিকির মতন ভাবলেন,
উত্তম হয়েছে,
কিন্তু একটা খটকা লাগলো। কুণ্ডুর সঙ্গে মুঞ্জুর মিল আবহমান কাল থেকে চলে আসছে, এতে মহেশের কৃতিত্ব কোথায়? কালিদাসী হন আর রবীন্দ্রনাথই হন, কুণ্ডুর সঙ্গে মুঞ্জু মেলাতেই হবে। এই হলো প্রকৃতির অলঙ্ঘনীয় নিয়ম। মহেশ একটু ভেবে ফের লিখলেন, কুণ্ডু হরিনাথ মুঞ্জু করি পাক। হ্যাঁ, এইবারই মৌলিক রচনা বলা যেতে পারে। মহেশের মনটা একটু শব্দ হল, কিন্তু কাব্য সরস্বতী যদি একবার কাঁধে ভর করেন তবে সহজে নামতে চান না। মহেশবাবু লিখতে লাগলেন, হরিনাথ ওরে হবি তুই মোরে, নরকের পোকা অতিশয় বোকা। নরকই নেই তার আবার পোকা।
বন্ধুরা, কুয়াশায় প্রথম ঘন্টায় শুনছেন পরশুরামের লেখা মহেশের মহাযাত্রায় গল্পটি পড়ে শোনাচ্ছে সেতু। গল্পের বাকি অংশটা শুনবো, সত্য অংশটুকু শুনবো ছোট্ট একটা বিরতি নিয়ে। তারপর এখন জানিয়ে দিচ্ছি, এয়ারটেল দিচ্ছে বন্ধ কানেকশন আধা পয়সা প্রতি সেকেন্ড রেট এয়ারটেলে, আর অন্য অপারেটর থাকছে এক পয়সা প্রতি সেকেন্ড রেট। তাছাড়াও পাচ্ছেন ফ্রি ফেসবুক আর হোয়াটসঅ্যাপ। অফারটি পেতে ডায়াল করুন *222*#, তাহলে দেরি না করে অন করুন আপনার বন্ধ এয়ারটেল কানেকশন আর কথা বলুন আধা পয়সা প্রতি সেকেন্ড রেটে। সঙ্গেই থাকবেন ফিরছি ছোট্ট একটা বিরতি নিয়ে।
মহেশবাবু ঠিক করলেন কাব্যে কুসংস্কার এই নাম দিয়ে তিনি শীঘ্রই একটা প্রবন্ধ রচনা করবেন, তাতে মাইকেল রবীন্দ্রনাথ কাকেও রেহাই দেবেন না তিনি। তারপর তার কবিতার শেষের চার লাইন কেটে দিয়ে ফের লিখলেন, ওরে হরিনাথ তোরে করি পাত পিঠে মারি চর। এমন সময় মহেশের চাকরটা এসে বলল,
বাবু চা হবে কি দিয়ে, দুধ তো ছিঁড়ে গেছে।
মহেশবাবু অন্য মনস্ক হয়ে বললেন, সেলাই করে রে, পিঠে মারি চর, মুখে বুঝি খড়, জেলে দেশ লাই আগুন লাগাই। কিন্তু আবার এক আপত্তি, হরিনাথকে পুড়িয়ে ফেললে জগতের কোনো লাভ হবে না, অনর্থক খানিকটা জান্ত পদার্থ বরবাদ হবে। বরং তার চাইতে হরিনাথ ওরে পোড়াবো না তোরে, নিয়ে যাব ধাপা দেব মাটি চাপা, সার হয়ে যাবি ঢেঁড়স ফলানো। মহেশবাবু আরো লাইন চারেক রচনা করেছিলেন, তা আমার আর মনে নেই। কবিতা লিখে খানিকটা উচ্ছ্বাস বেরিয়ে যাওয়ায় তার হৃদয়টা বেশ হালকা হলো। তিনি কাপড় চোপড় সেরে ইজি চেয়ারে শুয়ে ঘুমিয়ে পড়লেন। তিন দিন যেতে না যেতে প্রিন্সিপাল মহেশ আর হরিনাথকে ডেকে পাঠালেন, তার আবার নিজে নিজের কাজে বহাল হলেন। কিন্তু তাদের বন্ধুত্ব ভেঙে গেল, সহকর্মীরা মিলনের চেষ্টা করলেন কিন্তু কোনো ফল হলো না। হরিনাথ বরং একটা সন্ধির আগ্রহ দেখিয়েছিলেন, কিন্তু মহেশ একেবারে পাথরের মতো শক্ত হয়ে রইলেন। কিছুদিন পর মহেশবাবুর খেয়াল হল, পেটতত্ত্ব সম্বন্ধে একতরফা বিচার করাটা ন্যায়সঙ্গত নয়, এর অনুকূল প্রমাণ কে কি দিয়েছে তাও জানা উচিত। তিনি দেশে বিলেতি বিস্তর বই সংগ্রহ করে পড়তে লাগলেন, কিন্তু তাতে তার অবিশ্বাস আরো প্রবল হল। প্রত্যক্ষ প্রমাণ কিছুই নেই, কেবল আছে অমুক ব্যক্তি কি বলেছেন আর কি দেখেছেন। বাঘের অস্তিত্বে মহেশের সন্দেহ নেই, কারণ জন্তুর বাগানে গেলেই বাঘ দেখা যায়। ভূত যদি থাকেই তবে খাঁচাই পুরো দেখো না বাপু, তা নয় শুধু ধাপ্পা বাজি। প্রেতত্ত্ব চর্চা করে মহেশবাবু বেজায় চটে গেলেন। শেষটা এমন হলো যে ভূতের গুষ্টিকে গালাগাল না দিয়ে তিনি জল গ্রহণ করতেন না। পরে পরে মহেশের মাথা গরম হয়ে উঠল, রাতে ঘুম হয় না, কেবল স্বপ্ন দেখেন ভূত তাকে ভেঙাচ্ছে। এমন স্বপ্ন দেখেন বলে নিজের উপরেও তার রাগ হতে লাগল। ডাক্তার বললেন,
পড়াশোনা বন্ধ করুন, বিশেষ করে ওই ভূতুড়ো বইগুলো, যা মানেন না তা চর্চা কেন করেন।
কিন্তু ওইসব বই পড়া মহেশের একটা নেশা হয়ে দাঁড়িয়েছে, পড়লেই রাগ হয় আর সেই রাগেই তার সুখ। অবশেষে মহেশ মিত্তির কঠিন রোগে শয্যাশায়ী হয়ে পড়লেন। দিন দিন শরীর ক্ষয়ে যেতে লাগলো, কিন্তু রোগটা নির্ণয় হলো না। সহকর্মীরা প্রায় এসে তার খবর নিতেন। হরিনাথ একদিন এসেছিলেন, কিন্তু মহেশ তার মুখ দর্শন করলেন না। 7-8 মাস কেটে গেল। শীতকাল, রাত 10টা। হরিনাথ বাবু শোবার উদ্যোগ করছেন, এমন সময় মহেশের চাকর এসে খবর দিল যে তার বাবু তাকে ডেকে পাঠিয়েছেন। অবস্থা বেশ খারাপ। হরিনাথ তখনই হাতি বাগানে মহেশের বাসায় ছুটলেন। মহেশের আর দেরি নেই, মৃত্যুরও ভয় নেই। বললেন,
হরিনাথ তোমায় ক্ষমা করলুম, কিন্তু ভেবো না যে আমার মত কিছু মাত্র বদলেছে। এই রইল আমার উইল, তোমাকে আমি নিযুক্ত করেছি। আমার পৈতৃক 10,000 টাকার কাগজ ইউনিভার্সিটিকে দান করছি। তার সুদ থেকে প্রত্যেক বছর একটা পুরস্কার দেওয়া হবে। যে ছাত্র ভূতের অনস্তিত্ব সম্বন্ধে শ্রেষ্ঠ প্রবন্ধ লিখবে সে ওই পুরস্কার পাবে। আর দেখো, খবরদার শ্রাদ্ধ শ্রাদ্ধ করো না। ফুলের মালা, চন্দন, কাঠ, ঘি এইসব দিও না, একদম বাজে খরচ। তবে হ্যাঁ, 2-4 বোতল কেরোসিন ঢালতে পারো। 1.5 সের গন্ধক আর 5 সের ছোড়া আনন্দ রয়েছে, তাও দিতে পারো। চটপট কাজ শেষ হয়ে যাবে। আচ্ছা চললুম তাহলে।
রাত প্রায় 11:30। মহেশের আত্মীয় স্বজন কেউ কলকাতায় নেই, থাকলেও বোধ হয় তারা আসতো না। বড়দিনের বন্ধু, কলেজের সহকর্মীরা প্রায় সকলেই অন্যত্র গেছেন। হরিনাথ মহা বিপদে পড়লেন। মহেশ বাবুর চাকরকে বললেন পাড়ার জনকতক লোক ডেকে আনতে। অনেকক্ষণ পর দুজন মাতব্বর প্রতিবেশী এলেন। ঘরে ঢুকলেন না, দরজার সামনে দাঁড়িয়ে বললেন,
চুপ করে বসে আছেন যে বড়, সরকারের ব্যবস্থা কি করলেন?
হরিনাথ বললেন,
আমি একলা মানুষ, আপনাদের উপরেই তো ভরসা। ওই বেলেল্লা হতভাগার লাশ আমরা বইব, ইয়ার্কি পেয়েছেন নাকি?
এই কথা বলেই তারা সরে পড়লেন। হরিনাথের তখন মনে পড়ল, বড় রাস্তার মোড়ে একটা মাঠ কোঠার সাইনবোর্ড দেখেছেন, বৈতরণী সমিতি, ভদ্র মহোদয় গুণের দিবারাত্র সস্তায় সৎকার। চাকরকে বসিয়ে রেখে তখনই সেই সমিতির খোঁজে গেলেন। অনেক চেষ্টায় সমিতি থেকে 3 জন লোক জোগাড় হল, 15 টাকা পারিশ্রমিক, আর শীতের ওষুধ বাবদ 9 শিখে। সমস্ত আয়োজন শেষ হলে হরিনাথ আর তার সঙ্গীরা খাট কাঁধে নিয়ে রাত 2:30 সময় নিমতলা রওনা হলেন। অমাবস্যার রাত্রি, তার উপর আবার কুয়াশা। হরিনাথের দল কর্নওয়ালিস স্ট্রিট দিয়ে চললেন। গ্যাসের আলো মিটমিট করছে, পথে জনমানব নেই। কাঁধের বোঝা ক্রমেই ভারী বোধ হতে লাগল। হরিনাথ হাঁপিয়ে পড়লেন। বৈতরণী সমিতির সর্দার ত্রিচলন পাকরাশি বুঝিয়ে দিলেন, এমনই হয়ে থাকে, মানুষ মরে গেলে তার উপর জননী বসুন্ধার টান বাড়ে। হরিনাথ একলা নয়, তার সঙ্গীরা সকলেই সেই শীতে গলদ ঘর্ম হয়ে উঠল। খাট নামিয়ে খানিক ঝিরিয়ে আবার যাত্রা। কিন্তু মহেশ মিত্রের ভার ক্রমেই বাড়ছে, তা আর এগোয় না। পাকরাশি বললেন,
ঢের বয়েছি মশাই, কিন্তু এমন জগদ্দল মরা কখনো কাঁধে করিনি। দেহটা তো শুকনো, লোহা খেতেন বুঝি। 15 টাকা হবে না মশাই, আরো 5 টাকা চাই।
হরিনাথ তাতেই রাজি, কিন্তু সকলে এমন কাবু হয়ে পড়েছে যে 2 পা গিয়ে আবার খাট নামাতে হলো। হরিনাথ ফুটপাতে এলিয়ে পড়লেন। বৈতরণী 3 জন হাঁপাতে হাঁপাতে তামাক টানতে লাগলো। উঠবার উপক্রম করছেন এমন সময় হরিনাথের নজরে পড়ল, কুয়াশার ভেতর দিয়ে একটা আবছায়া তাদের দিকে এগিয়ে আসছে। কাছে এলে দেখলেন কালো র্যাপার মুড়িত একটা লোক। লোকটি বলল,
আপনারা হাঁপিয়ে পড়ছেন দেখছি, বলেন তো আমি কাঁধ দেই।
হরিনাথ ভদ্রতার খাতিরে 2 একবার আপত্তি জানালেন, কিন্তু শেষটায় রাজি হলেন। লোকটি কোন জাত তা জিজ্ঞেস করলেন না, কারণ মহেশ মিত্রের ও বিষয় চিরকাল সমদর্শী, এখন তো কথাই নাই। তাছাড়া যে লোক উপযাজক হয়ে শ্মশান যাত্রা সঙ্গী হয় সে তো বান্ধব বটেই। ত্রিলোচন পাকাশি বললেন,
কাঁধ দিতে যাও দাও, কিন্তু বলে দিলুম বকরা পাবে না তুমি।
আগন্তুক বলল,
বকরা চাই না।
এবার হরিনাথকে কাঁধ দিতে হলো না, তার জায়গায় নতুন লোকটি দাঁড়ালো। আগের চেয়ে যাত্রাটা একটু দ্রুত হলো, কিন্তু কিছুক্ষণ পরে আর পা চলে না, ফের খাট নামিয়ে বিশ্রাম। পাকাশি বললেন,
20 টাকার কাজ নয় বাবু, এ হলো মোষের গাড়ির বোঝা, আরো 5 টাকা লাগবে।
এমন সময় আরো একজন পথিক এসে উপস্থিত, ঠিক প্রথম লোকটির মতন কালো রেপার গায়ে। এও খাট বইতে প্রস্তুত। হরিনাথ বিরক্তি না করে তার সাহায্য নিলেন। এবার পাকরাশি মশাই রেহাই পেলেন। খাট চলছে আরো একটু জোরে, কিন্তু কিছুক্ষণ পরে আবার ক্লান্তি। মহেশের ভার অসহ্য হয়ে উঠছে, তার দেহে কিছু ঢোকেনি তো। খাট নামিয়ে আবার সবাই দম নিতে লাগে। কে বলে শহরে লোক স্বার্থপর? আবার একজন সহায় সাহাবি, সেই কালো ব্যাপার গায়ে। হরিনাথের ভাববার অবসর নেই, বললেন,
চলো চলো।
আবার যাত্রা আরো একটু জোরে, তারপর ফের খাট নামাতে হলো। এই যে চতুর্থ বাহুকে সাহাবি, সেও কালো ব্যাপার। এরা কি মহেশকে বইবার জন্য এই 3 প্রহর রাতে পথে বেরিয়েছে? হরিনাথের আশ্চর্য হবার শক্তিও নেই, বললেন,
ওঠাও খাট, চলো জলদি।
চারজন অচেনা বাহকের কাঁধে মহেশের খাট চলছে, পেছনে হরিনাথ আর বৈতরণী সমিতির 3 জন। এবার গতি বাড়ছে, খাট হন হন করে চলছে। হরিনাথের আর তার সঙ্গীদের ছুটতে হলো।
আরে অত তাড়াতাড়ি কেন, একটু আস্তে চলো।
কেই বা কথা শুনে।
আরে কোথায় নিয়ে যাচ্ছ? বিডন স্টেপ ছাড়িয়ে গেলে যে, লোকগুলো কি শুতে পায় না নাকি? ওরে পাকরাশি, থামাও না ওদের।
কোথায় পাকরাশি, তিনি বিচক্ষণ লোক, ব্যাপারটা বুঝে টাকার মায়া ত্যাগ করে সদলে পালিয়েছেন। মহেশের ঘাট তখন তীর বেগে ছুটছে। হরিনাথ পাগলের মতো পিছু পিছু দৌড়াচ্ছেন। কর্ন ওয়ালি স্ট্রিট গোল দিকে বৌবাজারের মোড় সব পার হয়ে গেল। কুয়াশা ভেদ করে সামনের সমস্ত পথ ফুটে উঠছে। এই পথের কি শেষ নেই? রাস্তা কি উপরে উঠছে না নিচে নামছে? এ কি আলো না অন্ধকার? দূরেও কি দেখা যাচ্ছে, সমুদ্রের ঢেউ না চোখের ভুল? হরিনাথ ছুটতে ছুটতে নিরন্তর চিৎকার করছেন,
থামো থামো। ওকে খাদের উপর উঠে বসে থেকে, মহেশ মহেশই তো, কি ভয়ানক দাঁড়িয়েছে, ছুটন্ত খাটের উপর খাড়া হয়ে দাঁড়িয়েছে। পেছনে ফিরে লেকচারের ভঙ্গিতে হাতের কি বলছে ও?
দূর দূরান্ত থেকে মহেশের গলার আওয়াজ ভেসে এলো,
হরিনাথ, ও হরিনাথ, ও হে হরিনাথ।
কি কি, এই যে আমি,
ও হরিনাথ, আছে সব, আছে সব সত্যি।
মহেশের খাট অগোচর হয়ে গেল, তখনও তার ক্ষীণ কণ্ঠস্বর শোনা যাচ্ছে,
আছে আছে।
হরিনাথ অজ্ঞান হয়ে পড়লেন। পরদিন সকালে ওয়েলসলি স্ট্রিটের পুলিশ তাকে দেখতে পেয়ে মাতাল বলে চালান দিল। তার স্ত্রী খবর পেয়ে বহু কষ্টে তাকে উদ্ধার করলেন। বংশলোচন বাবু জিজ্ঞাসা করলেন,
গয়ায় পিন্ডি দেওয়া হয়েছিল কি?
শুধু গয়ায়, পিন্ডি দাদন খায় পর্যন্ত দেওয়া হয়েছে, কিন্তু কোনো ফল হয়নি, পিন্ডি ছিটকে ফিরে এলো।
তা মানে?
মানে মহেশ পিন্ডি নিল না, কিংবা তাকে দিতেও দিল না।
আশ্চর্য, মহেশ মিত্রের টাকাটা?
সেটা ইউনিভার্সিটিতে গচ্ছিত আছে, কিন্তু কাজে কিছুই হয়নি। ভূতের বিপক্ষে প্রবন্ধ লিখতে কোনো ছাত্রের সাহস নেই। এখন সেই টাকা সুদে আসলে প্রায় 25,000 টাকা হয়েছে। একবার সেনেটে প্রস্তাব ওঠে সেই টাকাটা প্রত্ন বিভাগের জন্য খরচ করা হোক, কিন্তু ছাদের উপর এমন ডুবদাপ শব্দ শুরু হলো যে সবাই ভয় পালালেন। সেই থেকে মহেশ ফান্ডের নাম কেউ করে না।
বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন পরশুরামের লেখা গল্প মহেশের মহাযাত্রা, পড়ে শোনাচ্ছিল সেতু। গল্প শেষ হয়ে গেছে, আর ছোট্ট একটা বিরতি নেব, অর্থাৎ রাত 12টার খবর শুনবো। কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি, এয়ারটেল দিচ্ছে বন্ধ কানেকশন আধা পয়সা প্রতি সেকেন্ড রেট এয়ারটেলে, আর অন্য অপারেটরে থাকছে 1 পয়সা প্রতি সেকেন্ড রেট। তাছাড়াও পাচ্ছেন ফ্রি ফেসবুক আর হোয়াটসঅ্যাপ। অফারটি পেতে ডায়াল করুন *222*#, তাহলে দেরি না করে অন করুন আপনার বন্ধ এয়ারটেল কানেকশন, আর কথা বলুন আধা পয়সা প্রতি সেকেন্ড রেটে। ফিরছি রাত 12টার খবরের পর।
What?
আবারও স্বাগত কুয়াশায়, সাথে আছি শারমিন, আসলে রেডিও 9.2। শুরু হয়ে গেছে দ্বিতীয় ঘন্টা কুয়াশার, অর্থাৎ মূল গল্প থাকছে এই ঘন্টায়। গল্পে যাবার আগে SMS আছে বন্ধুদের, SMS করবো আর জানিয়ে দিচ্ছি, তার আগে SMS এ যাবার আগে এয়ারটেল দিচ্ছে বন্ধ কানেকশন আধা পয়সা প্রতি সেকেন্ড রেট এয়ারটেলে, আর অন্য অপারেটরে থাকছে 1 পয়সা প্রতি সেকেন্ড রেট। তাছাড়াও পাচ্ছেন ফ্রি ফেসবুক আর হোয়াটসঅ্যাপ। অফারটি পেতে ডায়াল করুন *222*#, তাহলে দেরি না করে অন করুন আপনার বন্ধ এয়ারটেল কানেকশন আর কথা বলুন আধা পয়সা প্রতি সেকেন্ড রেটে। আর নয়ন গাজীপুর থেকে লিখেছে, আই লাভ ইউ শামিন আপু, আই লাভ ইউ টু নয়ন, আমি ইউসুফ ফ্রম নোয়াখালী আপু, এটা আমার প্রথম SMS পড়বেন কিন্তু। মিরপুর থেকে লিখে পাঠিয়ে, মিরপুর পল্লবী থেকে লিখে পাঠিয়েছেন, নাম পাঠান নি, জানতে চেয়েছেন আমি কোথায় ছিলাম। আরো অনেকেই জানতে চেয়েছেন প্রেম রোগে আমি ছিলাম না কেন, হাওয়া বদলে আমি ছিলাম না কেন, কোথায় ছিলাম। আমি ছুটিতে ছিলাম, আমি একটু বাইরে ছিলাম, সে কারণে আমি আসিনি, ঠিক আছে। আর মিস করেছেন জেনে খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করবার ছিল না, আমাদের একটু ছুটির দরকার হয়, আমাদের কিছু ব্যক্তিগত ব্যাপার থাকে, কাজ থাকে। আর প্রাণ পাখি চিটাগাং থেকে লিখেছে, হাই শামিন আপু, হাও আর ইউ আপু, তুমি গত প্রেম রোগে আসোনি কেন, তোমাকে ছাড়া প্রেম রোগ শুনতে একদম ভালো লাগেনি, খুব মিস করেছি আপু তোমাকে। এটা তো হতেই পারে, অসুস্থ হতে পারে মানুষ, কত কিছু হয়, তো সেরকম হলে একটু মিস করতেই হবে, কিছু করার নেই। সাকির খান লিখেছেন কুমিল্লা থেকে, শামিন আপু কুয়াশাতে একদিন আপনার হাজবেন্ডকে নিয়ে আসেন, খুব ভালো হবে, আমার হাজবেন্ড থাকলে নিশ্চয়ই নিয়ে আসতাম। তবে যদি কখনো সেরকম কিছু হাজবেন্ডকে, যদি কখনো হাজবেন্ড হয় অপদস্থ করতে, অবশ্যই কুয়াশাতে নিয়ে আসতো তাকে ভয় দেখাবার জন্য। আর কুয়াশাকে কি কুয়াশা লিখেছে, আপনি কুয়াশা নাকি কুয়াশাতে লিখেছেন, লিখেছে কাঁচকুড়া থেকে, আপু ইউ আর অসম, থ্যাংক ইউ, আমি ভালো আছি, নাম পাঠাননি কিন্তু কৌশল জানতে চেয়েছেন। অনির্বাণ ঢাকা থেকে, আপু আই আই অলসো লাভ ইউ, থ্যাংক ইউ। জাহিদুল ইসলাম লিখেছে, হাই আপু কেমন আছো, ভালো আছি আমি জাহিদুল। ইরাম হাসান লিখেছে, কালকে আমার এক্সাম, তারপরও আপনাকে শুনছি, আমার জন্য দোয়া করবেন, নিশ্চয়ই দোয়া করবো, একটু বেশি দোয়া করবো, কারণ পরীক্ষা থাকা সত্ত্বেও তুমি আমাদেরকে শুনছো। শারমিন আপু, আমি কর্ণফুলী নদীর মাঝখান থেকে শুনছি, আমি কুয়াশাকে অনেক ভালোবাসি, কুয়াশা শোনার জন্য প্রতি সোমবার অপেক্ষায় থাকি, মোহাম্মদ পিয়ারুল ইসলাম চিটাগাং থেকে। আর অনেক ধন্যবাদ পিয়ারুল ইসলাম, খুব ভালো লাগছে আপনি কর্ণফুলীর মাঝ নদীতে বসে আমাকে শুনছে। প্রিন্স মাহমুদ দেখেছেন, আই রিড ইন ক্লাস 11, ভয়ের জন্য ওয়েট করছি শামিন আপনি, প্রেম রোগে কেন আসুনি, ইউর ভয়েস ইজ নাইস, আই লাভ ইউ আপনি, আমার মনে উত্তরটা পেয়ে গেছে ইতিমধ্যে। জারিফ খান নসিন্দী থেকে, শামিন আপনি আজ তোমার গল্প শুনবো, যতই বাধা দিক বউ, যতই বাধা দিক। আচ্ছা, হাই আপু, আমি সেবা চিটাগং থেকে, আজকের কুয়াশা হরর হবে কি, এটা আমার প্রথম মেসেজ, শুনে রাখো কি হয়, সঙ্গে থাকো। নয়ন বোম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড থেকে লিখেছেন, আপু কুয়াশার টিমকে অভিনন্দন, 268 ঘন্টা অপেক্ষা করি কুয়াশা শোনার জন্য, আপু আমি তোমার মতো করে সুন্দর কথা বলতে শিখতে চাই। জুবাইর লিখেছে, শামির আপু একটু আগে কি খবর পড়ছিল, একটু আগে খবর পড়ছিল সিফাত মাহমুদ। ইরাম হাসান লিখেছে, কালকে আমার এক্সাম, তারপরও অপেক্ষায় আপনাকে শুনছি, আমার জন্য দোয়া করবে, নিশ্চয়ই দোয়া করবো। তামজিদ লিখেছে, আই লাভ কুয়াশা, গাজীপুর থেকে লিখেছে, সে কুয়াশাকে লিখেছে, স্বরূপ আপি তোমাকে প্রেম নগে মিস করেছি। আচ্ছা, সিয়া কিউরিয়া, হাই আপি, আই থিঙ্ক আজকের গল্পটা অনেক ভয় হবে, আশা করছি। রাহাত লিখেছে, গাজীপুর থেকে, শামিন আপু কুয়াশা শুনে মনে লাগে ভয়, কুয়াশা শুনে মনকে করতে হবে জয়, ভয়কে করতে হবে জয়, মনকে না। লিমন খান লিখেছে, অনেক SMS দিয়েছি বাট পড়া হয়নি, আই লাভ ইউ অ্যান্ড ইউর কুয়াশা, থ্যাংক ইউ সো মাচ। হাই শামিন দিদি, ভালো আছেন, আমি ভিমান বড়ুয়া ফ্রম চিটাগং, আজকের গল্পটা মেবি ব্ল্যাক ম্যাজিকের হবে, পেট সাধনায় এই টাইপের হতে পারে মনে হচ্ছে আমার, অপেক্ষায় থাকো তাহলে দেখা যাবে যে কি হয়। মেহজাবিন লিখেছে, মেহজাবিন তোফা লিখেছে, আমরা দুইজন শুনছি, আই ফার্স্ট স্টোরি, ফার্স্ট স্টোরিটা অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ, হবারই কথা, যার লেখার কথা বলছিলাম, রাজশেখর বসু অর্থাৎ ছদ্মনাম পরশুরাম, নাম পরশুরাম নাম দিয়ে লিখতে, তার লেখা চমৎকার এবং বাংলার যত বড় বড় সাহিত্যিক আছেন তিনি তাদের মধ্যে অন্যতম। মেহেদি লিখেছে, বাসা বলছে, তার কিছু লিখেনি। ঐশী লিখেছে, চিটাগং থেকে, স্বামীর আপু কেমন আছো, আমি সবসময় কুয়াশা শুনি কিন্তু এটা আমার প্রথম SMS, প্লিজ পড়বে। আর লিখেছে কৃষ্ণা গাজীপুর থেকে, আপু দুর্লভ লিখেছে, ইমন সিফাত রাহাত জয় পল্লব মন্টি সব একসঙ্গে শুনছে, খুব ভালো কথা। কৃষ্ণা লিখেছে, ও কৃষ্ণার কথা বললাম, এক দুবার এসছে। স্কর্পিও তুষার লিখেছে, তুষার মিয়া গাজীপুর থেকে, ডিয়ার শামিল আপু তোমার প্রেম প্রোগ্রামটার জন্য অপেক্ষায় ছিলাম, আই লাভ ইউ ডিয়ার শামিল আপু। আজকে কি তুমি সাদা জামা পরে আছো? না, আমি সাদা জামা পরিনি আজকে। আর লিখেছে আমি ইতনান চাকমা, আমি রাঙামাটি থেকে লিখছি, আই লাভ ইউ শামিল আপু। আমার এস এম এসটা পড়তে পড়লে কিন্তু পড়বে কিন্তু, আমি প্রথম এস এম এস পাঠালাম। আচ্ছা, যারা লিখবে তারা একটু গুছিয়ে কি লিখবে কিন্তু, নাহলে কিন্তু আমি এস এম এস পড়বো না। আচ্ছা, কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি গল্পে যাবার আগে একটু পরের গল্প শুরু করছি। এয়ারটেল দিচ্ছে বন্ধ কানেকশন আধা পয়সা প্রতি সেকেন্ড রেট এয়ারটেল, আর অন্য অপারেটর থাকছে এক পয়সা প্রতি সেকেন্ড রেট। তাছাড়া সাথে পাচ্ছেন ফ্রি ফেসবুক আর হোয়াটসঅ্যাপ, অফারটি পেতে ডায়াল করুন *222*#। তাহলে দেরি না করে অন করুন আপনার বন্ধ এয়ারটেল কানেকশন, আর কথা বলুন আধা পয়সা প্রতি সেকেন্ড রেটে। ঠিক আছে, চলে যাচ্ছি আজকের মূল কুয়াশার মূল কাহিনীতে। আজকের কাহিনী মূল কাহিনী এবং নাট্যরূপ দিয়েছেন মশিউর রহমান শান্ত, এবং অভিনয়াংশ বা নাট্যাংশ পরিচালনা করেছেন শেগুফতা আবিদ শাড়ি। বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করছেন সেটা এখন না বলে পরে বলি, সেটাই বরং ভালো লাগবে। এখন শুনুন প্রথম অংশ, তারপর ফিরে আসছি, ফিরে এসে কথা হবে। সঙ্গেই থাকবেন, আমাকে লিখে পাঠাতে পারবেন ঠিকানা, যে কোনো মোবাইল থেকে 221। কুয়াশা চলছে বিশ্ব রেডিও এফএম 89.2 তে, সাথে আছি শ্রবণ, সঙ্গেই থাকবেন।
তুই জানবি বা কেমনে? তুই তো একটা নদুন, এমটার বাড়ির সব মানুষ তো জানে। তুই মনে হয় খারাপ সাহেবের মায়ের দেখছিস। এখানে রাত্রে অনেক লোকেরাই তার দেখে। আমি তো আজকেই নাম শুনলাম, এরই সাদা কাপড় পিন্ডা ছিল, ওনার গায়ের লঙ্কা রইয়া গেছে রে। কি দেখলাম আর কেমনি গায়ে বইয়া গেল? ও ওই যে ওই যে দোতলা বাড়ি দেখছ, ওই দেখালে সাহেবের বাচ্চা ভাই হ্যাঁ এনে থাকে না, হ্যাঁ মাইয়া মারা জানে তো, হ্যাঁ তো বাড়ি ভাড়া যে কবে চলে গেছে গা। মাইয়া মরুদের পর মানে কি করতে শেষ হতো না? নতুন তো কিছু জানত না, জানত না, আস্তে আস্তে সবই জানবি। এখন কিছু কম নয় ঘুরে দেখে সাবধানে থাকি, কারণ এইগুলো আবার আবারও দেখবে। আমি নিজেও কয়েকবার দেখছি রে দোষ, সাবধানেই থাকতে হইব।
দোতলা বাড়ি, শুধু দোতলায় ফ্ল্যাট, আর নিচতলায় গ্যারেজ, কিন্তু ফ্ল্যাটের ভাড়া একেবারে জলের মতো। ঢাকা শহরে এত সস্তায় ফ্ল্যাট ভাড়া পাওয়া আর হঠাৎ করে সোনার হরিণ পাওয়া একই কথা। তাই সোনার হরিণ যখন পাওয়াই গেছে, তাই সেটাকে কিছুতেই হাতছাড়া করলেন না আতাউর রহমান বাদল। তিনি সামান্য চাকরি করেন, তার কাছে এই অর্থ বাঁচিয়ে মাস শেষ করা অন্য যে কোনো কিছুর চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনি তাই আর 7-5 না ভেবে উঠে পড়লেন ওয়ারি নারিমিনি স্ট্রিটের এই বাড়িতে। এতে তার পরিবারের সবাই অবশ্য খুব খুশি। পরিবারের সবাই বলতে যে অনেক মানুষ তা কিন্তু না, তার পরিবারের সদস্য সংখ্যা মাত্র 4 জন, তার স্ত্রী শাহানা, মেয়ে তমা আর ছেলে সময়। নতুন বাড়ি নিয়ে সবার মুখেই এখন শুধু প্রশংসা শুনছেন আতাউর রহমান। তবে তার মেয়ে তমার কাছে ব্যাপারটা একটু খটকা লাগলো। তমা অনার্স থার্ড ইয়ারে পড়ে, তাই সে খুশি হলেও বাবাকে সরাসরি বলেই ফেললো খটকার কথা।
বাবা সবই না হয় ঠিক আছে, কিন্তু এরকম একটা দামি এলাকায় এত সস্তা বাসা কেন?
এই এই যে
এটাই হলো তোদের সমস্যা, ভাড়া কম এটা নিয়েও তোদের প্রবলেম। ওই যে বলে না খাইতে দিলে বসতে দাও, তোদের হচ্ছে সেরকম অবস্থা। সস্তা একটা বাড়ি ভাড়া পেয়েছি, কোথায় খুশি হবি, এদিকে যত রকম কুফা কথা বলা।
আরে খুশি হইনি একবারও তো বলিনি, কিন্তু কথা হচ্ছে যেখানে সব বাসের ভাড়া এত বেশি সেখানে এই বাসের ভাড়া এত কম কেন?
কম কি করে সেটা বড় কথা না, কমে আমরা পেয়েছি সেটাই বড় কথা। এখন এগুলো নিয়ে কথা বলার কিছু নাই। তাছাড়া এই বাড়িতে সবচাইতে বড় সুবিধা, বাড়িওয়ালা এখানে থাকে না, সুতরাং নিজেদের মতো করে থাকা যাবে।
তা অবশ্য ঠিক, আমরা ইচ্ছে মতো ছাদে উঠতে পারবো। আগের বাসা তো একদমই ফালতু ছিল, ছাদের গেট তালা সব জমি লেগে থাকতো।
তোর এখন আর এই ঠিক বেঠিক নিয়ে ভাবতে হবে না, যা তোর মাকে বল আমাকে চা দিতে, হঠাৎ করে চায়ের তৃষ্ণা পেয়েছে।
ঠিক আছে এখনই বলছি।
আমাদের মধ্যবিত্তদের জীবনের খুশিগুলো বরাবরই একটু ব্যতিক্রম। আতাউর রহমান বাদল সাহেবের পরিবারও এর থেকে ব্যতিক্রম না। বাড়ি নিয়ে অনেক বেশি খুশি হবার কারণে তারা একদিন পোলাও কোরমা রান্না করে নতুন বাড়ির আনন্দ উদযাপন করলেন। বাদল সাহেব একদিনের জন্য সব রকম খরচার কথা ভুলে মনের মতো বাজার করলেন। মনে হচ্ছে এই পরিবারটি নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। আসলে সত্যি বলতে পরের বাড়িতে বসবাস করা আর মুরগির খাঁচায় বসবাস করা একই কথা। তারপরেও যখন এত স্বাধীনভাবে কম টাকায় ভাড়া পাওয়া গেছে, তাই নতুন প্রাণ ফিরে পাওয়াটাই স্বাভাবিক। মজা করে খেতে খেতে বেশ গল্পও করলেন তারা।
বুঝছিস তো মা, তোর মাকে তুই এখন থেকে ফলো কর, নইলে ভবিষ্যতে আফসোস করবি।
দূর মাকে আমি ফলো করতে যাব কেন, প্রতিটি মানুষ আলাদা বাবা।
আরে দূর গাধি, আমি কি বললাম আর কি বুঝলি? তোর মায়ের হাতের রান্না দেখেছিস? আমার ক্ষমতা থাকলে তো তোর মায়ের হাত স্বর্ণ দিয়ে বাঁধিয়ে রাখতাম।
হয়েছে হয়েছে, আমাকে আর তেল দিয়ে ফুলাতে হবে না।
তেল দিলাম কোথায়, যা সত্যি তাই তো বললাম।
জীবনে একটা স্বর্ণের গলার হার তো কিনে দিলে না, আর তুমি বলছো আমার হাত তুমি স্বর্ণ দিয়ে বাঁধিয়ে রাখবে। এত বাড়তি কথা না বলে খাওয়া দাওয়া শেষ করো তো। সময় কই মা, সময় একসাথে খেতে বসবে না? ও তো ঘরেই ছিল, দেখ ছাদে গিয়েছে বোধ হয়। আসার প্রথম দিন থেকে তো ছাদে ঘুড়ি নিয়ে পড়ে থাকছে।
এই ভর দুপুর বেলা আবার কিসের ঘুড়ি উড়ানো?
বুঝতে হবে তো ছেলেটা কার, এত বড় হয়ে গেল তবুও ঘুড়ি উড়ানোর নেশাই কাটলো না। দাঁড়াও আমি ডাকছি।
তোর ডাকতে হবে না, আর ক্ষুধা লাগলে সে নিজেই এসে খাবে।
বাবা তুমি ঠিকই বলেছো।
সকালে যেমন দারুণ কিছু খাবার আয়োজন ছিল, রাতেও বেশ ভালো কিছু আইটেম রান্না করলে চাহা। আর সবাই যখন পেট ভরে খেয়ে ঘুমোতে গেল, ঠিক সেই মুহূর্তে অস্বাভাবিক কিছু শব্দ পেল তমা। তবে প্রথমে কিছু বুঝে উঠতে পারল না সে। প্রথমে একবার মনে হলো কলের শব্দ, মানে কল দিয়ে পানি পড়ছে। তার কিছুক্ষণ পরে মনে হলো কেউ নিঃশ্বাস নিচ্ছে, খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। নিঃশ্বাসের শব্দ এত বেশি জোরে জোরে হতে লাগলো যে তমা বাধ্য হলো নিজের ঘর থেকে বের হয়ে যেতে।
তোমার আবার কি হলো আপু, রাত বিরাতে এত জ্বালাও কেন বলো তো?
আমি অকারণে ডাকিনি, তুই কোনো শব্দ শুনতে পাচ্ছিস?
কি সেই শব্দ?
ভালো মতো স্নান কর, দেখ দেখ কোনো শব্দ পাচ্ছিস কিনা।
আরে ধুর আপু, তুমি মাঝরাতে আমাকে শব্দ শুনবার জন্য ডেকেছো, মেজাজ খারাপ লাগছে। কাল আমার ক্লাস আছে, যাও নিজের ঘরে গিয়ে ঘুমাও। যাও
তুই পরে ঘুমা, খেয়াল করে দেখ কেমন কেমন নিঃশ্বাস নেবার শব্দ হচ্ছে। আমার ঘর থেকে স্পষ্ট শোনা যাচ্ছিল।
কোনো কিছুরই শব্দ হচ্ছে না, সব তোমার মনের ভুল ধারণা। তুমি যাও তো আপু।
এই সময় এই এই সোনার ভাই দরজাটা খুল, চল দেখি একসাথে কিসের শব্দ হচ্ছে।
আমার ঘুমে চোখ লেগে যাচ্ছে, আমি মরে গেলেও দরজা খুলবো না, যাও।
পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই তমা তার মা শাহানা বেগমকে রাতের কথা বলল। নতুন বাড়ির নতুন পরিবেশে যেন খটকা বেড়েই চলেছে তমার কাছে। এমনি এমনি কেউ বাড়ি ভাড়া এত সস্তায় দেয়নি, কিছু একটা তো অবশ্যই আছে। তার মা শাহানা সকাল সকাল নাস্তা বানাচ্ছিলেন। নাস্তা বানাতে বানাতে তোমার সাথে কথা বললেন রাতের ঘটনা নিয়ে।
শুনো মা, আমি আগেই বলেছিলাম এই বাড়িতে অবশ্যই কোনো ঝামেলা আছে। বাবা তা কথা কোনো পাত্তাই দিল না। কেন, তোর আবার কি হলো? সকাল সকাল আবার বাড়ি নিয়ে রাগ করছিস কেন? কি হয়নি তাই বলো। গতকাল তো আরেকটু হলে আমি ভয়েই মারা যেতাম, তোমাদেরকে ডেকে তুলতাম। সারা রাত আমি নিঃশ্বাস নেবার শব্দ পেয়েছি, খুব ভয় লাগছিল, ভয়ঙ্কর সব শব্দ হচ্ছিল। তোমার ছেলেকে ডাকলাম আর মুখের উপর দরজা মেরে দিল। নিঃশ্বাস নেবার শব্দ মানে? সারা রাতে মনে হচ্ছিল কেউ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। কে নিঃশ্বাস নেবে? সে কি বলতে চাচ্ছি সেটাই তো বুঝতে পারছি না। মা, তোমরা যে মরা মানুষের মতো ঘুমাও তোমরা বুঝবে কিভাবে? কানের কাছে বোমা ফাটলে তো বুঝবে না। কি আশ্চর্য, তা কি হয়েছে সেটা তো বলবেই। এতক্ষণ কি বললাম মা? আমি গত রাতে এক ফোঁটাও ঘুমাতে পারিনি, বারবারই জোরে জোরে নিঃশ্বাস নেবার শব্দ পেয়েছি। তোমরা তো সস্তা পেয়েছো বাড়িতে উঠে গেছো, আমার তো মনে হচ্ছে এই বাড়িতে বেশ বড় কোনো সমস্যা আছে। এখন তো বোঝাতেও পারছি না, ঠিক যখন বোঝা যাবে তখন কিছু করারও থাকবে না।
তোর গোয়েন্দা বই পড়তে পড়তে বাজে সমস্যা হয়ে গেছে, সব কিছুতেই শুধু রহস্য খোঁজে।
মা তুমি কথা ঘুরিও না, রহস্যজনক কিছু হলে রহস্য নিয়ে কথা তো আসবেই।
কিসের না কিসের শব্দ শুনেছিস আল্লাহ মালুম, সেটা নিয়ে অকারণে যত হইচই।
যা মুখ ধুয়ে নাস্তা খেতে বস, আমি টেবিলে নাস্তা দিচ্ছি। তার মানে তুমি ব্যাপারটা সিরিয়াস নিচ্ছ না মা? হয়েছে হয়েছে, আমাকে সিরিয়াস করতে হবে না। নিজের লেখাপড়ো আর একটু সিরিয়াস ভাবে কর, তাহলে রাতে আর এরকম আজেবাজে শব্দ কানেও আসবে না। মা তোমার সাথে এসব নিয়ে কথা বলা উচিত না, বাবা কথা তোমাকেও পেয়েছে, তোমরা কোনো কিছুই সিরিয়াসই নাও না।
তমা যে বিষয়টি নিয়ে সিরিয়াস হচ্ছিল সে নিজেও সে বিষয়ের কথা ভুলে গেল, কারণ সে রাতের মতো নিঃশ্বাস নেবার শব্দ আর পরের দিন পেল না তমা। তমার পরীক্ষাও চলে এলো, তাই পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল সে। সব কিছুই কেমন যেন স্বাভাবিক হয়ে গেল। নতুন বাড়ির আর কোনো দোষও চোখে পড়ল না তমা কিংবা অন্য কারোর কাছে। সব কিছুই খুব স্বাভাবিকভাবে চলতে লাগলো। এমনকি তমার ভাই সময়ও তার স্বাভাবিক স্বভাবের মতো করে প্রতিদিনই ছাদে ঘুড়ি ওড়াতে লাগলো।
এই তুই সারাদিন ছাদে কি করিস রে?
ছাদে কি করি মানে?
মানে সারাদিন এরকম ঘুরে নিয়ে পড়ে থাকিস কেন? এরকম ভাবে ছাদে থেকে তুই নিজের চেহারাটা জ্বালিয়ে ফেলেছিস। আয়নার সামনে দাঁড়িয়ে দেখ, দেখেছিস নিজেকে? মনে হচ্ছে নাইজেরিয়ান দাঁড়িয়ে আছে একজন।
দেখো আপু, মজা নিও না, ঘুড়ি উড়ানোর কি মজা সেটা বুঝলে আমাকে এই কথা তুমি বলতে না।
আমি তোর মতো পাগল না খেয়ে না দিয়ে সারাদিন ঘুরে রাবো? রোদে পুরো তোর মতো কয়লা হওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। আর সারাদিন যেভাবে ছাদে পড়ে থাকিস, কোনদিন ঘুরে ধরতে গিয়ে ছাদ থেকে পড়ে যাস কে জানে।
আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি নিজের চরকায় তেল দাও, তুমি অকারণে পুরান ঢাকায় থাকো। বিকেলে একবার ছাদে এসে দেখো, প্রতিটা ছাদেই দেখবে ছেলেরা ঘুরে উড়াচ্ছে।
আরে বিকেলে ব্যাপারটা আলাদা, সবাই কি তোর মতো পাগল যে সারাদিন ঘুরে উড়াবে? এরকম পাগল ঢাকা শহরে একটা পাওয়া যাবে না।
বুঝতে হবে তো আমি ওয়ান পিস।
তোর সাথে কথা বলাটাই বৃথা।
তোমার তো সবার সাথে কথা বলা বৃথা, কারণ তোমাকে তো কেউ পাত্তাই দেয় না।
কি বললি তাই?
যা সত্যি তাই বলো।
এই তুই আমার সাথে কথা বলবি না?
ওহ থ্যাংক ইউ, মাথা গেল। থ্যাংকস এগেইন।
সবকিছুই ভালো চলছিল, শুধু ভালো না বেশ ভালো। একটি পরিবারে যেমন হয়ে থাকে, একটু খুনসুটি, একটু অভিমান, আবার একই সাথে অনেক ভালোবাসা। এই পরিবারও আলাদা না, তবে কোথায় যেন কি একটা ব্যাপার ছিল। সবার চোখে তা প্রথমে না পড়লেও হঠাৎ তমা একদিন লক্ষ্য করল যে তমা একা না, তমার সাথে অন্য কেউ একজন চলাচল করে। ব্যাপারটা বেশ অদ্ভুত, শুধু শুধু একা চলছে তা না, একদিন মাঝরাতে তমা ঘুম ভেঙে দেখল কেউ একজন তার পাশেই শুয়ে আছে, তার মতো বয়সী একটি মেয়ে, কিন্তু একটু যেন অভিমানের চেহারা। হঠাৎ একজনকে দেখে চমকে গেল তমা।
চলে যা, চলে যা এখান থেকে, চলে যা বলছি।
কি বলিস? কি বলছিস এগুলো? এখানে কে আসবে?
তুমি অকারণে ভয় পাও অপু, এত রাতে এভাবে কেউ চিৎকার করে, তোমার ঘরে কে আসবে?
আমি পান করছি না জোড়ায়, কিন্তু একজন আমার সাথে ঘুমাচ্ছিল। আমি চোখ খুলবার সঙ্গে সে আমার সাথে কথা বলেছে, তার কথা খুব ভয়ঙ্কর, অনেক অনেক বেশি ভয়ঙ্কর।
তুমি সারাক্ষণ ভয়ঙ্কর জিনিস নিয়ে চিন্তা করো, তাই তোমার এরকম মনে হয়। খুব বেশি সমস্যা হলে তুমি রুম চেঞ্জ করে নাও, আমার রুমে চলে আসো, আর আমি তোমার রুম দখল করে নিই।
এই রুমে কারোরই ঘুমানো ঠিক হবে না, একদম ঠিক হবে না।
আরে ধুর আপু, কি যে বড় তুমি, এত দুশ্চিন্তা করো না তো, আমি এখন থেকে এই ঘরে ঘুমাবো।
তোমার ছোট এই ব্যাপারটি নিয়ে রুম চেঞ্জ করবে না করবে না ভেবেও শেষ পর্যন্ত রুম চেঞ্জ করে ফেলল। তোমা চলে গেল সময়ের রুমে, আর সময় থাকতে শুরু করলো তোমার রুমে। সময়ের বয়স কম হলেও সে বেশ সাহসী, ভূত প্রেত নিয়ে মাথা ঘামানোর মতো সময়ে সময় নেই। তার মাথায় সারাক্ষণ শুধু দুষ্টুমি খেলা করে। ভয় পাওয়ার গল্প শুনবার চাইতে সারাদিন ঘুরে ওড়াতে সে বেশি আনন্দ পায়। তবে ছাদে ঘুরে ওড়াতে ওড়াতে তার কানে একটি অদ্ভুত একটা খবর এলো। খবর দিল তার পাশের বাসারই নতুন বন্ধু পাবেন।
সেখানে কোনো সমস্যা হয় না?
সমস্যা কিসের সমস্যা হবে?
তুই জানিস না, তোর বাড়ি নিয়ে কোনো কিছুই জানিস না।
কি জানো?
তোদের বাসার দোতলা ফ্ল্যাটটা নিয়ে তো বিশাল কাহিনী আছে।
কাহিনী? কি কাহিনী খুলে বলতো।
আরে গাধা, তোরা নতুন তাই হয়তো কেউ কিছু বলেনি, তোদের বাড়িতে তো পেতে।
This track was downloaded from FusionBD.com.
আমাদের বাসার কাহিনী অথচ আমি নিজেই জানি না।
এখানকার স্থানীয় সবাই তো জানে, তোদের বাসার যে মালিক মানে খালিক সাহেব, তার মেয়ে ফাঁসিতে ঝুলে মারা গিয়েছিল, ভয়ঙ্কর ভাবে মারা গিয়েছিল। আমি তখন ছোট ছিলাম, তবুও আমার আচ্ছা আচ্ছা মনে আছে।
বাহ দারুণ তো, কি কি মনে আছে বলতো।
সেই কাহিনী শুনে তুই কি করবি? তবে তোরা সাবধানে থাকিস, কারণ তোদের বাসায় যারা ভাড়া আসে তাদের কিন্তু অনেক বড় বড় ক্ষতি হয়ে যায়।
আমার মতো শয়তানের ক্ষতি করবে কি? মজা পেলাম দোস্ত।
তোর ক্ষতি না করুক, অন্য কারো ক্ষতি তো করতে পারে। আরে হাসছিস কেন?
এমনি হাসছি, মাথায় একটা শয়তানি বুদ্ধি আসছে। এখন বুঝতে পারছি আমার কলেজের স্যাররা এমনি এমনি আমাকে শয়তান বলে না।
কি বুদ্ধি বল না, আমিও একটু শুনি।
শয়তানি বুদ্ধির সাথে তুইও আছিস, তাই তোকে এখন বলা যাবে না, অপেক্ষা কর, সময় হলে সব নিজেই শুনবি।
ঠিক আছে, আমাকে জানাস তাহলে।
আমি এতক্ষণ আজকে কুয়াশার মূল কাহিনীর প্রথম পর্ব শুনলাম আমরা, এবং শুরুতেই আমরা অদ্ভুত একটা জিনিসে আঁচ পেয়েছি। দুজন মানুষ কথা বলছে, একজনের নাম রমজান এবং একজনের নাম রহিম। এবং রমজান রহিমকে বলছে যে রমজান কি একটা দেখেছে সাদা কাপড় পরে একটু মেয়ে হেঁটে যাচ্ছে, সেদিকে তাকিয়ে সে বলছেন। এবং পরে জানা গেল আরেকজনের কাছ থেকে, কত রহিমের কাছ থেকে, যে খালেক সাহেব নামে একজন মেয়ে কিছু একটা হয়েছিল, সেখানে মারা গিয়েছিল কোনোভাবে বা কোনোভাবে গায়েব হয়ে গিয়েছিল, যে কারণে সেই খালেক সাহেব সে বাড়ি ভাড়া দিয়ে চলে গেছেন। তারপর থেকে বাড়িটি খালি, শুরুতেই আমরা এটা জেনেছি। তারপরে দেখলাম দোতলা একটি বাড়ির দোতলার ফ্ল্যাটে বাড়ি ভাড়া নিয়েছেন বাদল সাহেব। বাদল সাহেবের স্ত্রীর নাম হচ্ছে শাহানা এবং তার মেয়ের নাম হচ্ছে তমা এবং ছেলের নাম হচ্ছে সময়। এই নিয়ে তাদের পরিবার এবং শুরুর থেকেই আমরা দেখছিলাম যে তোমার ভীষণ আপত্তি সেই বাড়িতে থাকবার, তা ভালো লাগছে না। সবচেয়ে বড় কথা, তার ভালো না লাগার পেছনে যে যুক্তিটা ছিল সেটা হচ্ছে এত সস্তায় এত সুন্দর একটি বাড়ি কি করে ভাড়া দিল, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। এবং তার মা তাকে সবসময় ধমকে ধমকে আজকে রেখেছে এই কথা বলতে যে তার ধারণা, তার মার ধারণা সে রহস্যের গল্প পড়তে পারে, সবকিছুতে রহস্য খোঁজে। এবং তার ভাইটি একটু দুষ্ট প্রকৃতি, সারাক্ষণ ছাদে উঠে ঘুরে ওড়ায়। এক রাতে দেখা গেল তোমার তার ঘরের কাছে নিঃশ্বাস ফেলছে এরকম একটি শব্দ পেল। পরের দিন উঠে সে তার মাকে বললো যে তার রাতে সে তার রুমে তার একটি মানুষের নিঃশ্বাসের শব্দ পেয়েছে। তার মা হেসে উড়িয়ে দিয়েছে সে কথা। কিন্তু পরে একদিন সত্যি এক রাতে তোমা আবিষ্কার করলো যে তার পাশে তারই বয়সে একটি মেয়ে শুয়ে আছে এবং বিকট গলায় তার সঙ্গে কথা বলছে এবং অসম্ভব ভয় পেয়ে যায় তোমার। পরদিন সকালবেলা তার মার কাছে সে কেঁদে টেঁদে সব বলে ফেললো। তোমার ভাই তাকে নিয়ে হাসতো, তার আগেও সে এসেছিল। এবং এক পর্যায়ে সেই রুমটা বদল করা হলো, অর্থাৎ সেই রুমে গিয়ে থাকলো তোমার ভাই সময় এবং তোমার রুম বদলে অন্য রুমে চলে গেল। এরপরে আমরা দেখছি যে তোমার ভাইয়ের সঙ্গে পাশের বাড়ির একটি ছেলে, তার নাম হচ্ছে পাবেল, সে এসে তোমার ভাইকে বলছে, সময়কে বলছে যে এই বাড়িতে একটা ঘটনা ঘটে গেছে, সেটা সে জানে কিনা। সময় বলেছে সে কিছুই জানে না। এভাবে কথা বলতে বলতে কিছু একটা ইঙ্গিত পেল, সেটা আমরা শুনলাম যে এই বাড়িতে একটা দোতলা একটা অনেক বড় ঘটনা ঘটে গেছে। এবং সেটা শুনে সময় মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসলো এবং সেই দুষ্ট বুদ্ধিটা কি আমরা কিন্তু এখনো জানি না, কারণ সময় পাবেলকে এখনো বলেনি। কিন্তু পাবেল এই বুদ্ধির সঙ্গে আছে, শয়তানি বা দুষ্ট বুদ্ধির সঙ্গে আছে। তারা কি শয়তানি করবে, আসলে কি করবে কিনা, সেটা আমরা জানবো ছোট্ট একটা বিরতি পরের পর্বে গিয়ে। কিন্তু পরের পর্বে যাওয়ার আগে, অর্থাৎ বিরতিতে যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি এয়ারটেল দিচ্ছে বন্ধ কানেকশন আধা পয়সা প্রতি সেকেন্ড রেট এয়ারটেলে, আর অন্য অপারেটরে থাকছে এক পয়সা প্রতি সেকেন্ড রেট। আর তাছাড়া সাথে পাচ্ছ ফ্রি ফেসবুক আর হোয়াটসঅ্যাপ, অফারটি পেতে ডায়াল করো *222*#, তাহলে দেরি না করে অন করো তোমার বন্ধ এয়ারটেল কানেকশন আর কথা বলো আধা পয়সা প্রতি সেকেন্ড রেট। চলে যাচ্ছে ছোট্ট বিরতিতে, তারপরে ফিরে এসেই শুনবো কুয়াশার পরের পর্ব। সঙ্গেই থাকবেন, আমাকে লিখে পাঠাবার ঠিকানা কি করে মোবাইল থেকে 2221। কুয়াশা চলছে বিশ্ব রেডিও FM 89.2 তে, সাথে আছি শামিন। সময়ের কাছে পুরো ব্যাপারটা ফান মনে হলো। প্রেতাত্মা ভূতের উপন্যাসেই থাকে, এরকম কাহিনী ভূতের উপন্যাসে শোভা পায়, বাস্তবে তার কোনো অস্তিত্ব থাকে না। তবে ভূত নিয়ে যেহেতু একটা কাহিনী সে পেয়েছে, সুতরাং সে তার বোন তমাকে অবশ্যই ভয় দেখাবে। তমা বাসাতেই আছে, নিজেকে অনেক বেশি গুরুগম্ভীর করে সে তার বোনের কাছে গেল।
আপু তুমি কি ব্যস্ত?
না তো, কি ব্যাপার? তুই এত সুন্দর করে আপু বলছিস, মতটা কি?
এটাই তো তোমার সমস্যা, ভালোভাবে কথা বললেও দোষ।
ঠিক আছে, কি বলবে বল।
যাই বলি, প্লিজ একটু মনোযোগ দিয়ে শোনো।
তো শুনছি, বল।
তুমি যে প্রথম ধারণা করেছিলে সেটাই ঠিক।
মানে কিসের ধারণা কথা বলছিস?
আজিব, তুমি এত তাড়াতাড়ি সব ভুলে গেলে, কি অদ্ভুত! আমরা রুম চেঞ্জ করলাম কেন সেটা ভুলে গেছো তুমি?
সেটা ভুলবো কেন? একটা মেয়েকে যে আমার পাশে শুয়ে থাকতে দেখলাম, তারপরে তো রুম চেঞ্জ করলাম।
সেটার কথাই বলছি, তুমি কিন্তু আপু ভুল দেখো, পুরো কাহিনী আমি আছি।
কি কাহিনী?
আমাদের বাসার মালিক, মানে ওই যে বাড়িওয়ালা খালেক সাহেব, তার একটা মেয়ে ছিল সুমি নামে। সেই মেয়ে তোমার রুমে সুইসাইড করে, ফাঁসিতে ঝুলে পড়ে আর কি। ফাঁসির মরা তো বুঝোই, আত্মা থেকে যায়, তুমি সেই আত্মাই দেখেছো।
কি বলছিস এগুলা?
সত্যি বলছি আপু।
তুই এগুলো জানলি কোথেকে?
কোথায় জানলাম, এটা কি বেশি জরুরি নাকি যা বলছি তা সত্যি কিনা সেটা জরুরি। তোমাকে কাহিনী বলবার কারণ কি জানো?
কি?
প্রেতাত্মা একবার যার পিছনে লাগে তাকে কিন্তু ছাড়ে না। যেহেতু তুমি একবার তাকে দেখেছো, তাই আরো অনেকবার দেখবে, তাই সাবধান থেকো।
তুই আমার সাথে মজা নিচ্ছিস? আমার তো মনে হয় তুই আমাকে ভয় দেখানোর জন্য এরকম ভাবে কথা বলছিস।
তুমি তো এমনিতেই ভয় পাও, নতুন করে ভয় দেখিয়ে আমার কোনো লাভ আছে বলো? আর আশেপাশে কারোর সাথে তো কথা বলো না, কথা বললেই জানতে পারতে। আমাদের বাসার আশেপাশে সবাই এই কাহিনী জানে।
তোর কথা শুনে তো আমার একদমই কেমন কেমন লাগছে।
শুধু কেমন কেমন লাগে হবে না, সত্যি সত্যি সাবধান।
তোমার মনে সত্যি সত্যি ভয় ঢুকে গেল। এমনিতে তার মনে শুরু থেকেই খটকা ছিল, তার উপর সময়ের কথা শুনে সে আরো বেশি এগুলো নিয়ে ভাবতে শুরু করলো। সরাসরি সে তার মায়ের কাছে গিয়ে প্রেতাত তার কথা বলল।
কি বলছিস তুই এগুলা? আমাকে বিশ্বাস না হলে সময় জিজ্ঞেস করো। তোর ঘরে ফাঁসি দিয়েছিল, এটা কি সময় তোকে বলেছে?
মা বিশ্বাস না হলে পাশে পাশে মানুষকে জিজ্ঞেস করো, আশেপাশে সবাই ব্যাপারটা জানে, শুধু আমরাই জানি না। আমি তো প্রথমেই বলেছিলাম এমনি এমনি কেউ সস্তায় এত সুন্দর বাসা ভাড়া দেয়।
তোর নতুন করে তো কোনো সমস্যা হয়নি, আর যদি কিছু হয়েও থাকে সেটা আগে হয়েছে, এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। প্রেতাটা থাকুক কিংবা না থাকুক আমাদের তো কোনো ক্ষতি হচ্ছে না। আমার আসলে কিচ্ছু বলার নেই, কিচ্ছু না। তোমাদের কাছে সস্তায় ভাড়া পেয়েছে এটাই বড়, যেদিন বুঝবে সেদিন কিছু একটা হয়ে যাবে, কিচ্ছু ভাড়া থাকবে না।
কিছুই হবে না, তুই এগুলো নিয়ে চিন্তা করিস তাই তোর কানেই উল্টাপাল্টা জিনিস চাই। কই আমি তো একদিনও কিছু শুনতে পেলাম না।
মা সব দোষ কি এখন আমার কানের? আমি তো চোখে দেখলাম সেটা কিছু না।
ভুলটুল কিছু একটা দেখেছিস, সেটা নিয়ে যত লাফালাফি।
মা আমি মোটেও ভুল দেখে লাফালাফি করছি না। যাই হোক, আমি আজ নিয়ে কোনো কথাই বলবো না, যখন কিছু হবে তখন বুঝবে। আর আমি যে স্টাডি টুর যাচ্ছি বাবাকে সেটা বলেছো?
স্টাডি টুরে যাচ্ছিস আমি নিজেই তো জানি না, তো বাবাকে কোন জায়গা থেকে বলবো?
তুমি সব কিছু ভুলে যাও কেন মা? আমি না সেদিনও তোমাকে বললাম এবার আমাকে স্টাডি টুরে যেতে হবে, তুমি বাবাকে এখনো কিছু বলোনি।
এখনো বলিনি, টেনশন করিস না, তো তোর বাবাকে আমি ম্যানেজ করবো।
তাই যেন হয়, না হলে তো শেষমেশ আমরা বলে বসবে এবারে বাদ দিয়ে সামনের বারে যাওয়ার জন্য।
আরে বলবে, তুই টেনশন করিস না, তো দেখা যাক।
এদিকে তোমার স্টাডি টুরে যাওয়ার সময় চলে এলো, আর ঠিক একই সাথে তোমার ভাই সময় মাথা থেকে এক শয়তানি বুদ্ধিও বের হয়ে এলো। অবশ্য সাথে সাথে বললে ভুল হবে, কারণ এই বুদ্ধি তার মাকে আগেই ছিল। বলা যায় বুদ্ধি বাস্তবায়নের একটা সময় সে পেয়ে গেল, তবে এই ব্যাপারে আগে কিছুই সে বলল না কাউকে। তোমার কাছে গিয়ে সে জিজ্ঞেস করল,
আচ্ছা তুমি ফিরবে কখন?
কিসের কখন ফিরব?
আরে স্টাডি টুর যাচ্ছ না?
আরে গাধা বল, ফিরবো কবে? আমি যাচ্ছি 3 দিনের টুরে, কাল যাবো আর তার ঠিক 3 দিন পর ফিরে আসবো। কিন্তু কেন বলতো?
এমনি আপু, এমনি জিজ্ঞেস করলাম।
না এমনি আমি জিজ্ঞেস করার মতো মানুষ তো তুই না, এবার বলতো ঠিক কেন জিজ্ঞেস করেছি?
আরে সত্যি আপু, এমনি জিজ্ঞেস করেছি।
বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, তবুও যা বিশ্বাস করলাম।
আচ্ছা ঠিক আছে, আমি বরং যাই। পাবে
হয়ে যাবি,
তেমন কথা না, যে পাবের সাথে একটু আড্ডা দিব।
ওকে যা তাহলে প্লিজ।
সময় পাবেলের কাছে গিয়ে তার মাথায় আসা প্ল্যানটি নিয়ে কথা বলতে শুরু করল। সময়ের কথা শুনে পাবেল চোখ বড় বড় করে তাকিয়ে আছে, একই সাথে কৌতূহল আবার ভয় দুটোই একসাথে পাবেলের চেহারায় প্রকাশ পাচ্ছে। কৌতূহলী পাবেল সময়ের দিকে চোখ বড় বড় করে বলল,
সত্যি সত্যি আমরা প্ল্যান চেক করব? হ্যাঁ প্ল্যান চেক কি মিথ্যা মিথ্যা করা যায়? কোনো সমস্যা হবে না তো?
আরে ধুর, কি সমস্যা হবে?
কোথায় করব?
আমার বাসায় করব, গাধা কোথা কারণ। প্রেতাত্মা যদি আমার বাসায় থাকে তাহলে প্ল্যান চেক তো আমার বাসাতেই করতে হবে, তাই না?
কিন্তু তোর বাসায় কিভাবে? বাসায় সবাই কই থাকবে?
বাসায় কেউ থাকবে না আব্বু, 3 দিনের জন্য স্টাডি টুরে যাবে। আর আব্বু আম্মু যাচ্ছে কুকুর বাসায়, আমার কুকুর বাসায় আবার মমের সঙ্গে, তো আমাকেও যেতে হতো, কিন্তু আমার যেহেতু পরীক্ষা তাই আমি বাসায় একাই থাকি। তাই তো ভাবলাম আমার পুরনো ইচ্ছেটা পূরণ করে ফেলি। আর তোরে তো অনেক আগে বলেছিলাম আমার মাথায় একটা প্ল্যান ছিল,
কিন্তু দুজন মিলে কিছু একটা উল্টাপাল্টা করে ফেললে তো ঝামেলা।
কি ঝামেলা?
ধর সে আত্মা আমাদের কোনো ক্ষতি করে ফেললো, তাহলে?
তুই আসলেই গাধা, আমি চিন্তায় আছি সত্যি সত্যি আত্মা আসবে নাকি, নাকি আমাদের প্রতিষ্ঠায় বৃথা যাবে, আর তুই কিনা ভাবছিস আত্মা আমাদের ক্ষতি করবে। একদম টেনশন নিস না, আত্মা যদি আসে তাহলে তারই ক্ষতি হবে।
আমি কিন্তু প্ল্যান চেটের নিয়ম কানুন কিছুই জানি না।
তুই অনেক বেশি আজাইরা কথা বলিস।
এখানে আজাইরা কথা কি বললাম?
এই প্ল্যান চেট কিভাবে করে জানিস না, আত্মা ক্ষতি করবে আরো কত কি ব্লা ব্লা ব্লা।
আচ্ছা ঠিক আছে, আর কিছুই বলবো না। তুই প্ল্যান চেট কবে করবি?
আগামীকাল। বাসায় সবাই বের হয়ে গেলে আমি তোকে কল দিব, তুই চলে আসবি। তারপর রাত 12টার পর শুরু হবে আমাদের আসল কাজ।
ঠিক আছে, আমি রেডি থাকব।
তোমার স্টাডি ট্যুরের জন্য বের হলো, আর সময়ের বাবা বাদল সাহেব আর শাহানা বের হলেন সময়ের ফুপুর বাসায় যাওয়ার জন্য। তোমার তিন দিনের জন্য গেলেও সময়ের বাবা মা তিন দিনের জন্য যাচ্ছেন না, তারা দুদিনের মধ্যে ফিরে আসবেন। তবুও যাবার আগে ছেলেকে ভালো মতো সাবধান করে গেলেন শাহানা।
শোন, সারাদিন মোটেও ঘুরি উড়িয়ে কাটাস না, তোর পরীক্ষা না থাকলে তো তোরাও নিয়ে যেতাম। যাই হোক, খাবার ফ্রিজে রাখা আছে, শুধু একটু গরম করে খেয়ে নিবি।
রাখো তো মা, এত চিন্তা করো না তো।
তোকে নিয়েই তো যত চিন্তা।
একদম সবকিছু ঠিক মতোই হবে। আর আমি এখন কিভাবে ঘুরি উড়াবো? আমার পরীক্ষার সময় আমি অন্য কিছুই করি না, তুমি জানো না।
হুম, তাই যেন হয়, কোনো উল্টাপাল্টা কিচ্ছু করবি না।
হুম মা, ঠিক আছে।
বাসা খালি হবার সাথে সাথে সময় ফোন করলো পাবেলকে। পাবেলও প্রস্তুত ছিল, তাই ফোন করবার কিছুক্ষণ পরে পাবেল এসে হাজির হলো। আর রাত 12টার পরপরই শুরু হলো ভয়ঙ্কর এক খেলা। সেই খেলার ফলাফল কি তা না জেনে সেই খেলা শুরু করলো সময় এবং পাবেল।
ঠিকমতো আছিস তো?
হ্যাঁ,
ঠিকঠাক মনে হয়। তুই প্ল্যানটাদের নিয়মটা আমাকে আবার বলে দে। একটু নার্ভাস ফিল করছি তো, তাই ভুলে যাচ্ছি।
কি রে ভাই, সমস্যা কি তোর? কয়বার বলবো এক জিনিস?
আরে বাবা বল না প্লিজ।
দেখ, ব্যাপারটা খুবই সিম্পল। এই যে বোর্ডটা দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে প্ল্যানচেটের বোর্ড। এখানে এ বি সি ডি সব অক্ষর দেওয়া আছে। আমরা যখন প্ল্যানচেটের জন্য বসবো তখন এখানে একটা কয়েন রাখবো। যদি সত্যি সত্যি আত্মা চলে আসে তাহলে সে কয়েনটা নড়তে শুরু করবে। তুই এখন লাইট অফ করে মোমবাতিগুলো জ্বালিয়ে দে। তুই টেনশন নিস না, যা করবো আমি করবো।
টেনশন না, আসলে একটু নার্ভাস লাগছে। যাই হোক, মোমবাতি ধরেই ফেলেছি, এখন কি করতে হবে বল।
কিছুই করতে হবে, তুই চুপচাপ বস। ওহো, আমি যে বইতে পুরো নিয়মটা পড়েছি সেই বইটা আবার একটু দেখে আসি।
বই দেখবি মানে? তুই এখনো ভালো মতো নিয়ম কানুনই জানিস না
ভাই।
কোনো বিপদ না হলে হয়।
তুই চুপ থাক তো প্লিজ। বললাম তো চুপচাপ বসে থাক, যা করবার আমি করছি। তুই মোমবাতিটা বোর্ডের মাঝে সাজাতে থাক, আমি যাচ্ছি আর আসছি।
পিপীলিকার পাখা গজায় মরিবার তরে, কিন্তু কিছু মানুষ মাঝে মাঝে কিছু বিষয় নিয়ে এত বেশি উদ্ভট কাজ করে বসে যার পরিণতি পিপীলিকার মতোই হয়ে যায়। শুধুমাত্র বই পড়ে প্ল্যানচেটের মাধ্যমে আত্মার সাথে কথা বলবার জন্য সময়ের কাজ অনেকটা সেরকমই। পাবেলকে সামনে বসিয়ে সময় প্ল্যানচেটের জন্য অনেকটা মঞ্চের মতো করেই পড়তে লাগলো।
আশেপাশে যদি আত্মা থেকে থাকুন তাহলে আসুন। ইফ এনি গুড সোল পাসেস বাই, প্লিজ কাম, প্লিজ কাম।
কিছু হচ্ছে না তো, প্ল্যানচেটের মাঝখানে কথা বলছিস কেন? একদম কথা বলবি না, চুপচাপ বসে থাক, সব কিছু হবে।
আশেপাশে যদি কোনো আত্মা থেকে থাকুন তাহলে আসুন, আসুন। আপনি এসেছেন?
কথা বলবি না, চুপচাপ বসে থাক।
আপনি কি দেখেছেন?
আপনি কি এখানেই থাকেন? আপনি কি এই ঘরেই ফাঁসি দিয়েছিলেন?
কি বলছে এগুলো? আমার ভয় লাগছে।
বিদায় কিভাবে দিব বুঝতে পারছি না। আমি তো বিদায় দেওয়ার নিয়মটা পড়িনি। তুই তুই দেখি বসে থাক, নড়িস না। মোটে উঠিস না, বসে থাক, বসে থাক চুপচাপ।
সেদিন রাতে কি হয়েছিল সেটা একটা রহস্যই থেকে গেল, কারণ ওই ঘটনার পর পাভেল এবং সময় দুজনে কথা বলবার শক্তি হারিয়ে ফেলে। অদ্ভুত এক রোগে আক্রান্ত হয় সে, মাথাতে ওর একটা এলোমেলো হয়ে যায় দুজনে। সময় বাবা মা ফিরে এসে ছেলের অবস্থা থেকে স্তব্ধ হয়ে গেল।
এই সময় সময় কি হলো তোর আবার? এই হাজদাবি করছিস নাকি? ঘর এমন এলোমেলো কেন? কে এসেছিল ঘরে? এই কি কি হলো তোর?
সময়কে ডাক্তারের কাছে নেওয়া হলো। ডাক্তার সময়কে দেখে খুবই অবাক হলেন। কোনো কারণ ছাড়াই একটা ছেলে কথা বলবার শক্তি হারিয়ে ফেলেছে দেখে তিনি অনেক বেশি অবাক হলেন। অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করা হলো, সময়ের মুখ কিছুটা বাঁকাও হয়ে গেল। একই জিনিস পাভেলের ক্ষেত্রে হলো, ডাক্তার কোনো কিছুই বের করতে পারলেন না।
ডাক্তার সাহেব কি হলো কিছুই তো বুঝতে পারছি না। আমার সুস্থ ছেলে কিভাবে কথা বলা বন্ধ করে দিল বুঝতে পারছি না।
বাদল সাহেব, কেসটি তেমন কিছুই ধরা পড়েনি, কেসটা একটু আলাদা। একটা ব্যাপার বুঝলাম না, সে কথাও বলতে পারছে না আবার লিখতেও পারছে না, পুরো ব্যাপারটাই বুঝতে পারছি না। ব্যাপারটা শুনতে পারলে ভালো হতো,
কিন্তু এখন কি করা উচিত বলুন তো ডাক্তার সাহেব।
আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি আর কিছু ব্যায়ামও দিচ্ছি, তবে একটা ব্যাপার জানতেই হবে, কোনো একটা ঘটনা অবশ্যই ঘটেছে। যে কোনো কারণে আপনার ছেলের মুখের ভিতরে নার্ভ কাজ করছে, কিন্তু ঘটনা কি সেটাই ধরতে পারছি না। যাই হোক, আমি চিকিৎসা করছি, দেখা যাক কি হয়।
ঠিক আছে ডাক্তার সাহেব।
পরে অনেক চিকিৎসা করা হলেও এর কোনো সমাধান মেলেনি। ডাক্তারের সাথে অনেক কথা বলে কোনো সমাধান বের করতে পারেনি বাদল সাহেব। তবে যে বাসায় ঘটনা ঘটে সেই বাসাতে এখনো পরিবর্তন করেননি তারা। তোমার ধারণা এখানে থাকা প্রেতাত্মার কারণেই সময়ের এমন হয়ে গেছে, এবং সেই প্রেতাত্মার শেষ না দেখে সেই জায়গা ছাড়বে না।
এই বাসা আসলেই ছেড়ে দেওয়া দরকার ছিল। আমি মরে গেলেই ভালো হতো, কোন ডাক্তারও কোন রোগ বের করতে পারছে না।
একদিন সব ঠিক হয়ে যাবে মা, আমার ধারণা এই বাড়িতে সব ঠিক হয়ে যাবে।
সময় বাকি জীবনে কখনোই আর কথা বলতে পারেনি, পাশের বাড়ি পাগল হয়ে ব্যাপারে কোনো কিছুই বলতে পারে না। সেদিন রাতের রহস্য আজীবন রহস্যই ছিল। এতক্ষণ শুনছিলেন আজকে কুয়াশার মূল কাহিনী। আজকে যে কাহিনীটি শুনলেন যে কিন্তু সত্যি ঘটনা অবলম্বনে, কি ঘটনা সেটা পরে ফিরে এসে বলবো, কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি বিরতিতে যাবার আগে জানিয়ে দিচ্ছি এয়ারটেল দিচ্ছে বন্ধ কানেকশন আধা পয়সা প্রতি সেকেন্ড রেট এয়ারটেলে, আর অন্য অপারেটর থাকছে এক পয়সা প্রতি সেকেন্ড রেট। তাছাড়া সাথে পাচ্ছেন ফ্রি ফেসবুক আর হোয়াটসঅ্যাপ, অফারটি পেতে ডায়াল করুন *222*#, তাহলে দেরি না করে অন করুন আপনার বন্ধ এয়ারটেল কানেকশন আর কথা বলুন আধা পয়সা প্রতি সেকেন্ড রেট। ফিরে আসছি ছোট্ট বিরতির পর। বন্ধুরা আজকে এতক্ষণ শুনছিলেন কুয়াশার মূল কাহিনী, এবং আজকের কাহিনীর নাম ছিল প্রেতাত্মা। মূল কাহিনী এবং নাট্যরূপ দিয়েছেন মোশাররফ রহমান শান্ত, আর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, আমি নামগুলো বলছি, বাদল সাহেবের চরিত্রে অভিনয় করেছেন মঞ্জু, শাহানার চরিত্রে অভিনয় করেছেন কুমকুম, তমা ছিলেন মৌ, সময় শান্ত, পাবেলের চরিত্রে অভিনয় করেছেন রনি, কেয়ারটেকার ছিলেন লোবান, এবং ডাক্তারের চরিত্রে অভিনয় করেছেন খালেদ খালিদ, কিন্তু আরেকটি চরিত্রে অভিনয় করেছেন কেয়ারটেকার আরেকজন ছিল একজন রমজান এবং রহিম, দুটো চরিত্রে অভিনয় করেছেন লোবান এবং খালিদ, এবং সাউন্ডে ছিলেন খালিদ প্রতিবারের মতন। এবং যেটা বলছিলাম শুরুতে, সরি দুঃখিত আমার কাশি এসে গেছে, যেটা বলছিলাম যে এটি একটি সত্যি কাহিনী অবলম্বনে। পুরনো ঢাকার একটি বাড়িতে একটি মেয়ে আত্মহত্যা করে এবং ওই ওই বাড়িটিকে ভাড়া নিত, এবং শোনা যেত ওই মেয়েটিকে নাকি বাড়িতে দেখা যেত। সেটা থেকেই এই মূল কাহিনীটি লিখেছেন মোশাররফ রহমান সাথে, তার কাছ থেকে ঘটনাটি আমার শোনা। আরো ডিটেল হয়তো পরে বলতে পারবো, কখনো যদি কোনো প্রশ্ন থাকে লিখে পাঠাতে পারেন, পরে পরে উত্তর দিয়ে দেবো, ঠিক আছে? আর আমাকে লিখে পাঠাবার ঠিকানা আরো একবার জানিয়ে দিচ্ছি, যে কোনো মোবাইল থেকে 2221 এবং 2221 এ অনেকেই কিন্তু লিখে ফেলেছেন ইতিমধ্যে আমাকে। রুবেল লিখেছে, আই লাভ কুয়াশা আপু, আমি নতুন ফ্রেন্ড, স্বাগত তোমাকে এবিসি রেডিওতে। বি এম নজরুল লিখেছে নরসিংদী থেকে, কিছু এস এম এস পড়ো, কিছু এস এম এস দেখো, আর কিছু এস এম এস না দেখেই ডিলিট করো, কিন্তু আমার এস এম এস টা সব লিসনারদের জানাবে যে আমি তোমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, এলাহি লিখেছে চিটগাং থেকে, মঞ্জু আর কুমকুম কে চিনতে পেরেছি। আর রুবেল লিখেছে, আই লাভ কুয়াশা আপু, আমি নতুন বন্ধু। শারমিন আপু, আনুষা বলছি, প্লিজ প্রে ফর মি, প্লিজ প্লিজ প্লিজ। আর আমি কিন্তু কুয়াশা শুনছি না, কারণ আমার পড়া আছে। আচ্ছা ঠিক আছে, তুমি পরে শুনে নিও। ফেনি থেকে লিখেছেন এইচ এম করিম, লিখেছেন, হাই আপু, হাউ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউর ভয়েস, আই মিস কুয়াশা টিম, কেন কুয়াশা টিমকে মিস, কুয়াশা টিমকে আই লাভ ইউ, আই লাভ কুয়াশা টিম বলা উচিত ছিল। এনিওয়েজ, হাই আপু, আমি মুরাদ প্রভা বলছি, আমার লাভার প্রভাকে বলে দেবো, আমি কি বলে দেবো সেটা কিন্তু লিখে পাঠানি। এনিওয়েজ, এই সজল লিখেছে ঝরা, ও সজল গোপালগঞ্জ থেকে, শামিনাপু অনেক ভালো লাগছে, আবার অনেক ভয় করছে, আই লাভ কুয়াশা। দীপ লিখেছে গাজীপুর থেকে, আপু কেমন আছো, আমি কুয়াশার রেগুলার লিসনার, বাট আমি ফার্স্ট এস এম এস পাঠালাম, আশা করি স্টোরিটা জোস এবং হরবল হবে, এটা অনেক আগে এসেছে, এই মুহূর্তে কে আছে আমাদের সঙ্গে সেটা দেখে নিচ্ছি। মাহফুজ আছে আমাদের সঙ্গে, তিনি লিখেছেন মানিকগঞ্জ থেকে, সরি প্রথম মেসেজটা দুবার পাঠানোর জন্য, কোনো অসুবিধা নেই, বুঝতে পারে। মোহাম্মদ তুহিন লিখেছেন নবাবপুর রোড থেকে, আনোয়ার টাওয়ারটা, হ্যালো শারমিন, আমি ওটা বুঝতে পারলাম না কিছু, পরটা পড়ে দিচ্ছি, হ্যালো শারমিন আপু কেমন আছো, আমি ভালো আছি। আরো লিখেছেন, আমরা তোমার কুয়াশা শুনছি, তুমি আমাদের নামগুলো পড়ে দাও, তুহিন একটা নামই তো আছে, আর নাম তো নেই। ফেনি থেকে, আচ্ছা রেডিও এটা কে লিখেছে, নয়ন তালুকদার, গরিবের বন্ধু, কোটালীপাড়া গোপালগঞ্জ থেকে লিখেছে, আমরা সব ছেলে বন্ধু একসঙ্গে শুনছি। মেসেজ থেকে সব ছেলেরা লিখেছে, আমার লিমন খান,
জুলহাস সবাই মিলে কুয়াশা শুনছি, খুব ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, আমারও খুব ভালো লাগছে আপনাদেরকে সাথে পেয়ে। মাহফুজ লিখেছেন মানিকগঞ্জ থেকে, আপনাদের এবিসি রেডিও নেটওয়ার্ক একটু বেশি দুর্বল, এবিসি আমার ফেভারিট রেডিও স্টেশন, প্লিজ নেটওয়ার্কের উন্নতি করুন। আপনি কোথেকে লিখেছেন? মানিকগঞ্জ থেকে। আমি ঠিক বলতে পারবো না, হয়তো আজকে কোনো ইন্টারাপশন হচ্ছে বা কোনো হয়তো নেটওয়ার্কের ঝামেলা থাকছে, কিন্তু এত লোকে তো শুনছে, কেউ কিন্তু অভিযোগটি করেনি। কাউসার লিখেছে শামিন অনেক ভয় লেগেছে, টয়লেটে যেতে পারছি না। শামিন আপু, আনুষা বলছি প্লিজ। আচ্ছা এটা তো পড়লাম আনুষারটা, আরো কে লিখেছে দেখবো এখন। ওকে, রিজওয়ান লিখেছে নর্থ শাহজাহানপুর থেকে, শামিন আপু আজকের গল্পটা অনেক ভয় ছিল, আজকে আমি ফার্স্ট ক্লোজে শুনছি, আজ একা একা খুব ভয় লাগছে, তো নাম পাঠেনি। রিমন লিখেছে আপু আজকের গল্প খুব খুব ভালো লেগেছে। আপু কেমন আছো? আমার এসএমএস টা পড়ো, আমি নতুন বন্ধু, আমি মানিকছড়ি থেকে আনোয়ার হোসেন, স্বাগত এবিসি রেডিওতে আনোয়ার হোসেন। কৌশিক লিখে, কৌশিক পাপু গাজীপুর থেকে লিখেছে, শামিন আপু আমি আর আমার ওয়াইফ প্রিয়াঙ্কা লাইট অফ করে কুয়াশা শুনছি, খুব ভয় লাগছে, প্লিজ এসএমএস টা পড়বেন। রানা লিখেছে আপু কেমন আছো, আই লাভ কুয়াশা। থ্যাংক ইউ রানা, আমি ভালো আছি। আমি সেলিম রাউজান থেকে বলছি, আপু কেমন আছেন? আপু কুয়াশা শুনতে আমার এত ভালো লাগে কেন। নোমান লিখেছে চিটাগং থেকে, আপু আজকের কুয়াশা প্রথমে ভয় লেগেছিল বাট লাস্টে ভয় কেটে গেছে। নাহিদ লিখেছে নরসিংদী থেকে, আইসা আমিন আপু কেমন আছো। ইথিকা লিখেছে দে শুডন্ট হ্যাভ কল দ্য স্পিরিট উইদাউট প্র্যাকটিসিং, আই নো হাউ টু কমিউনিকেট, উইথ স্পিরিটস টু। ভালো, তবে এই ধরনের প্র্যাকটিস না থাকাই ভালো, এটা খুব একটা ভালো কোনো প্র্যাকটিস না বা ভালো কোনো খেলা না, প্ল্যান্টের কথা বলছি। সুজন লিখেছে ওয়াটার ফিনিশিং এত তাড়াতাড়ি, আসলে গল্পের লেন্সটা একেবারে নির্দিষ্ট করে এটা বলা যায় না, তো অন্য কিছু থাকে, আমরা কথা বলি ঘড়ি ধরে, ঠিক আছে তিনটা পর্যন্ত থাকবো তো দুটা পর্যন্ত থাকবো, এতক্ষণই আমি কথা বলবো, কিন্তু কাহিনী বা নাটক একটা কোনো তো ছোট হতে পারে বড় হতে পারে, এটা অ্যাকসেপ্ট করতেই হবে, শুরুর থেকেই এরকম ছিল, সবাই এটা সেভাবেই খুব গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছে, আশা করি এরপর থেকে তুমিও সেরকম গল্প বড় লম্বা হলেই যে খুব ভালো লাগবে সেরকম কোনো কথা নেই, মানে শুরু শেষ মাঝখানটা ঠিকঠাক মতো হলেই হলো, তাই বলে খুব কম যে ছিল তাও না। আদনান লিখেছে মিরপুর থেকে, আপু আজকের স্টোরিটা ভালো ছিল বাট অনেক ছোট স্টোরি, রহস্য সমাধান হলো না, সব রহস্য কিন্তু সমাধান হয় না, কিছু রহস্যই রেখে যায় এবং সেটাই কিন্তু ভালো লাগে, পানি হয়ে যায় নয়তো আমার ধারণা। আমি তানভীর, আপু আমি তোমাকে প্রেম রোগে খুব 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 মিস করেছি, আর কখনো এরকম করবে না, এটা তো বলা যায় না, দিস ইজ ভেরি আনপ্রেডিক্টেবল, অসুখ বিসুখ থাকতে পারে, অনেক এমার্জেন্সি কিছু থাকতে পারে, এটা হতেই পারে, হতেই পারে, একবার নয় নাই আসলাম, এরকম সামনে হতে পারে, এমনও হতে পারে বিপিও হয়তো গায়েব হয়ে গেল কোনোদিন, তাই বলে প্রেম রোগ বন্ধ হবে না, প্রেম রোগ চলতেই থাকবে। আর আরিফ রাজশাহী থেকে লিখেছে, আমি বঙ্গোপসাগরের মাঝখান থেকে শুনছি, হ্যালো শামিন আপু কেমন আছো, এটা আমার প্রথম এসএমএস, প্লিজ। আমি খুব ইন্টারেস্টেড জানতে যে একজন কর্ণফুলীর মাঝখানে, একজন বঙ্গোপসাগরের মাঝখানে, বঙ্গোপসাগরের মাঝখানে আপনি কি করছেন, এক্ষুনি আমাকে লিখে পাচ্ছেন, আমি আরো কিছুক্ষণ আছি। আমি আচ্ছা, ইনক্রেডিবল রুদ্র লিখেছে দক্ষিণ খান থেকে, আপু একটা কোয়েশ্চেন, যদি সময়ে কথা বলতেই না পারে তাহলে ঘটনাটা কিভাবে সাজানো হলো? সময় তো কথা বলতে পারতো, কে বলল সময় কথা বলতে পারেনি, পরে যখন সেই স্পিরিটটা আসলো যেটাকে আর বিদায় দেওয়া গেল না, তখন একটা ঘটনা ঘটে গেল, হয়তো সে তাদেরকে সেরকম কিছু করে ফেলেছিল, তখন সে কথা বলতে পারেনি, কিন্তু তার প্রতি তো সে কথাই বুঝছিল। আমার মনে রুদ্র তুমি প্রথম থেকে শোনোনি। ভালো লাগলো সেকেন্ড গল্প, থ্যাংকস এবিসি রেডিও টিম, গুড নাইট, কিন্তু আপনার নাম পাঠালে আমাদের আরো ভালো লাগতো। হাই শামিন আপু, আমি আশিকুর রহমান আশিক ফ্রম গাজীপুর, তোমাকে শুনছি অনেক ভালো লাগছে, ধন্যবাদ আশিক। ইপ্তেসাম, এটা কেমন নাম, আমি উচ্চারণ তো ঠিক করলাম কিনা আমি জানি না, জীবন, আচ্ছা একটা নামও আছে গাজীপুর থেকে, আমি এবং আমার ফ্রেন্ড নাজমুল শুনছি লাস্ট স্টোরিটা, অবসম, অনেক ধন্যবাদ, ভালো লাগলো সেকেন্ড গল্প। আচ্ছা রুদ্র সন্দীপ থেকে লিখেছে, আপু তুমি কোনোদিন ভূত দেখেছো? না আমি কোনোদিন ভূত দেখিনি, তবে ভূতের একটা ভয় যে এটা সেটা কিন্তু আমার
বরাবরই আছে। অনেক সময় অনেক রাতে আমি যখন একা স্টুডিওতে বসে থেকে প্রায় দিনই ভয় পাই, আমি সাথে কেউ না থাকলে আমার ভীষণ ভয় লাগে। পুতুল লিখেছে টঙ্গি থেকে, হাই শামিন আপু, তুমি কেমন আছো? গতকাল তোমাকে ভীষণ মিস করেছি আপু, তোমার পেছনে কে? হা 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 আপু, তোমার চুল শক্ত করে বাঁধা আছে কিনা? সবকিছু শক্ত করে বাঁধা আছে, আমার পিছনে কেউ নেই, আর আমাকে মিস করেছে জেনে ভালোই লাগছে যে আমাকে মিস করছো তাহলে তোমরা। আর আমি এম জে মনি ফ্রম মানিকছড়ি, হাউ আর ইউ আপু? আপনি কি বেশি লাইক করেন? আই লাইক ইউর ভয়েস অ্যান্ড কোয়াশে, কি লাইক করি সেটা তো জিজ্ঞেস করনি আমাকে। আর সময় অ্যান্ড পাভেল, শুডন্ট হ্যাভ কল দ্য স্পিরিট উইদাউট প্রপারলি প্র্যাকটিসিং, ইট ইজ এক্সট্রিমলি ডেঞ্জারাস, আই নো হাউ টু কমিউনিকেট উইথ স্পিরিটস টু। আচ্ছা, এ থেকে এটা কিন্তু আরেক রকম করে পরে লিখেছিলাম, আমি আবারও পড়ে দিলাম এটা। অ্যাবসলিউটলি রাইট, আমার মনে হয় ছোটবেলার একটা কথা আমার মনে আছে যে আমরা কিন্তু ছোটবেলা একটা নেশা হয়ে গেছিল আমাদের, আমি এবং আমার কাজিনদের, যে প্ল্যানচেট করবো, এবং এটা খুবই একটা বাজে জিনিস আমি মনে করি ওই মুহূর্তে, যে কিরকম একটা অনুভূতি হয়, এবং আসলেই কিন্তু যে জিনিসটা থাকে যেটার উপরে হাত রাখতে হয় সেটা একটা পর্যায়ে নড়তে থাকে। এখন আমার, আমি সবসময় খুব প্র্যাকটিক্যালি চিন্তা করতাম, আমি সবসময় একটা ব্যাখ্যা দাঁড় করাতাম যে ভূত বলে আসলে কিছু না। আমার মনে হতো আমার যে কাজল সে হয়তো সেটাকে সরাচ্ছে, হাত দিয়ে হয়তো সে প্রেশার দিয়ে এটাকে নাড়াচ্ছে, মুভ করাচ্ছে। আবার অন্য পক্ষ থেকে তার মনে হতো আমি করছি, আসলে কিন্তু আমিও করছিলাম না, সেও করছিল, তাহলে কে করছিল আসলে ভয়? এটা যেদিন আমাদের মনে হলো আমরা উপলব্ধি করতে পারলাম যে এটা আসলে, এমন ভয় লাগলো যে তারপরে কোনোদিন আর জীবনে কোনো সেকেন্ড টাইম আর কখনো, সেকেন্ড টাইম তারপর আর কখনো কোনোদিন প্ল্যানচেট করার কথা মাথায় আসেনি, এখন বোধহয় মরে গেলেও পারবো না। রুবেল লিখেছে ঢাকা ড্যামরা থেকে, আপু একটু একটু ভয় লাগছে। নিয়াজ লিখেছে বাকলিয়া থেকে, হাই আপু, আমার জিএফ রিয়া, বলার পর কুয়াশা শুনছি ভালো লাগছে। রিয়াকে একটা ধন্যবাদ দিতে হবে তাহলে। রিজওয়ান লিখেছে নটসাজারপুরে, শ্যামিল আপু আজকের গল্পটা অনেক ভয় ছিল। রিমন লিখেছে ফটিকছড়ি থেকে, আপু আমার এক স্যার বলে প্রেম করলে নাকি মন ভালো থাকে। সঠিক। পুতুল লিখেছে, আর শ্যামিল আপু তুমি কেমন আছো? ও, এটা তুমি দুইবার পাঠিয়েছো পুতুল। রংপুর বয় লিখেছে, আমি তোমার নতুন বন্ধু শ্যামিল আপু। মোটেই তা নয়, আপনি আমার অনেক পুরনো বন্ধু। আর কুয়াশা হয়তো বা নতুন, কুয়াশা আপনি আগে কখনো লিখেছেন কিনা মনে পড়ছে না কিন্তু এই মুহূর্তে আমার, যে হোক আমার ভুলও হতে পারে। ইমন লিখেছে চিটাগং থেকে, হাই আপি কেমন আছো? স্টোরিটা নাইস হয়েছে, আই লাভ ইউ অ্যান্ড আই লাভ কুয়াশা। রফিক চিটাগং থেকে লিখেছে, আপু যদি ওরা কথা বলতে পারে, যদি ওরা কথা বলতে পারেনি তাহলে কিভাবে শান্ত জানলো সে রাতের রহস্য? শান্ত কোথায় জানলো? মিরপুর পল্লবী থেকে লিখেছে, আপু আমি কুয়াশায় আপনার একটা এপিসোডের মূল কাহিনী সেকেন্ড পার্ট লিখেছি, সেটাকে পাঠাবো, এবং সেটা কতটুক লেখা আমি ঠিক বুঝলাম না। কুয়াশার মূল কাহিনীর সেকেন্ড পার্ট লিখেছেন মানে, লিখছেন আমি বুঝিনি, লিখছি সেকেন্ড পার্টে মানে দ্বিতীয় ঘন্টার মূল কাহিনী, সেটা তো নিশ্চয়ই আপনি লিখে পাঠাতে পারেন। আমি ঠিকানাটা জানিয়ে দিচ্ছি, দুভাবে পাঠাতে পারেন, আপনি ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন, অথবা আপনি বাই পোস্ট পাঠাতে পারেন, বা এবিসি রেডিওর যে ঠিকানা আছে সেখানে এসে দিয়ে যেতে পারেন বা পাঠিয়ে দিতে পারেন। আমি ঠিকানা দুটো বলছি, প্রথমে ইমেল অ্যাড্রেসটা বলছি, আপনি লিখে নিন, kuasha@fm8920@gmail.com, আবারও বলছি kuasha@fm8920@gmail.com, আর এবিসি রেডিওর ঠিকানা হচ্ছে এবিসি রেডিও ঢাকা ট্রেড সেন্টার, সেকেন্ড ফ্লোর, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। আর রব লিখেছে, শামিন আপু এভরিবডি লাইকস ইউ বাট আই লাভ ইউ, আপু আই রিড ইন ক্লাস সিক্স, থ্যাংক ইউ সো মাচ। আপু আমি গিয়াসুদ্দিন লোহাগড়া চিটাগং থেকে শুনছি, আমি আজ প্রথম এসএমএস করেছি, আমি কুয়াশা পুরো পুরাই সব সময় শুনি, প্লিজ আমার এসএমএসটা পড়বে। তুষার লিখেছে, রহস্য কেন থাকে, সব গুলি স্টোরি, কিছুই বোঝা গেল না, তারপর পড়ে যেতে হলো। রাহুল কে, রাহুল দাস হাতিয়া থেকে লিখেছে, আপু আমি আজ মিস করলাম। আহা, কিন্তু কোনো অসুবিধা নেই, আমাদের ওয়েবসাইট যেটা আছে বিসি রেডিও bd.fm, সেখানে লগ ইন করে সংগ্রহশালা আছে আমাদের আর্কাইভ, সেখান থেকে শুনতে পারবেন। কেমন আছেন? আমি রেগুলার কুয়াশা শুনি, আজ আমরা তিন বন্ধু কুয়াশা শুনছি, আর কে? রমজান, ইব্রাহিম আর সোহেল। সোহেল, ওকে। রাতের শেষ প্রহর ফার্ম গেট থেকে আপু লিখেছে, রাতের শেষ প্রহর লিখেছে ফার্ম গেট থেকে আপু। অনেকদিন পর শুনলাম, অনেক ভালো লাগলো। ইলহাম লিখেছে, ফাটাফাটি জমেছি আজকের কুয়াশা জাস্ট অস্থির। থ্যাংক ইউ ইলহাম। সময় অ্যান্ড পাবেল, আচ্ছা এটা ইথিকা অনেকবার লিখেছে একই জিনিস। জুয়েল সাগর লিখেছে, তোমাকে ছাড়া প্রেম রোগ তো ভালো হচ্ছে। ভালো তো, আমি তো তাই চাই, তাহলে রাতে আমাকে কষ্ট করে আসতে হবে। বিপি যদি একাই প্রেম রোগ চালাতে পারে, আমার কষ্ট করে আসবার দরকারই নেই। আমি শুধু প্রডিউসার হিসেবে থাকলাম, রাতের ঘুমটা অ্যাটলিস্ট মিস হবে না। আই এম সো হ্যাপি যদি এটা হয়। মুন লিখেছে, ড্যামেজ ক্যাপিস্টোরি, এটা ভালো লেগেছে। কল্যাণপুর থেকে জুবাইর লিখেছে, কাহিনীটা এত ভয়ের কেন? ভৌতিক রাকিব লিখেছে, আই এম সিক, প্লিজ প্রে ফর মি। আমি প্রে করছি ভৌতিক রাকিব, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আর সন্দীপ থেকে এটা কে লিখেছে, নাম কলি, আচ্ছা লিখেছে, হাই আপু, হাউ আর ইউ, আজকে স্টোরিটা ভেরি ভেরি নাইস, আমার যে এসি এক্সাম, তারপর কুয়াশা শুনছি, আপু আমার ফ্রেন্ড শারমিন অ্যান্ড রিনা কুয়াশা শুনছে। ওকে। আর এই মুহূর্তে, এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে কৃষ্ণা গাজীপুর থেকে। আপু দুর্লভকে থ্যাংকস বলে দাও 20 টাকার জন্য, তোর বাজি পেটে ধরেছিলে নাকি? হাই আপু, আমি রূপা, প্লিজ আপু আমার এস এম এস টা পড়ো, আজ স্টোরিটা অনেক ভালো লেগে লাগছিল, আই লাভ ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। রুবেল লিখেছে, আমি ভয় পাইনি, সেকেন্ড স্টোরিটা অসম আপু, আমি নতুন বন্ধু। রাইহান লিখেছে, উত্তর থেকে ফার্স্ট গল্পটা খুব ভালো লেগেছে, বাট সেকেন্ড গল্পটা তেমন একটা লাগেনি, বুঝতেই পারে। আচ্ছা মিরপুর পল্লবী থেকে লিখে পাঠিয়েছে, আপু আপনি আমার নামটা পড়লেন না কেন? আমি এখনো কিন্তু নাম পাইনি, এখানে লেখা আছে শুধু নেম, নাম কোথায়? নামটা লিখতে হবে না, নাম না লিখলে আমি কোথেকে পড়বো? সাইফুল লিখেছে, মানিকছড়ি থেকে, হাই আপু হাউ আর ইউ, আমি আপনার নতুন ফ্রেন্ড। ওকে নতুন ফ্রেন্ড, স্বাগত এবিসি রেডিওতে। নাজমা লিখেছে, মহেশখালী থেকে, শামিন আপু তোমাকে আমি আদিল আফিফা একসাথে শুনছি, গুড নাইট, গুড নাইট। জসিম লিখেছে, ক্লাস টেনে পড়ে, মিরপুর থেকে লিখেছে, আপু ম্যাথস করছি আর তোমাকে শুনছি, গল্পটা অস্থির, তবে তুমি তো এখন চলে যাবে। হ্যাঁ চলে তো যাবই। প্রিয় লিখেছে, চিটাগং থেকে, আপু আমি তোমার নতুন বন্ধু, স্টোরিটা অসম লাগছে, গুড নাইট আপু, গুড নাইট। ইফতি লিখেছে, চিটাগং জেইসি মোড় থেকে, শামিন আপু হা করেন আপেল খান, আমি খাচ্ছি, ভার্চুয়াল আপেল খেতে হবে। আর সুজন লস্কর লিখেছেন, আপু আমি মঙ্গল গ্রহ থেকে বলছি, ফ্যান্টাস্টিক, এবিসি মঙ্গল গ্রহ বসে শোনা যায়, ভালো তো। জেরিন লিখেছে, চিটাগং থেকে, হাই আপু তুমি এত সুইট ভাবে বলো, যে এসে এক্সাম চলছে তারপরে শুনছি বিকজ কুয়াশার আজকে স্টোরিটা রিয়েলি অসম, বাট একটা শিক্ষা বাকিটা আসেনি। আমি রাজশাহী থেকে রাসেল বলছি, এটা আমার প্রথম এসএমএস, খুব ভালো লাগছে আপু তোমার স্টোরিতে, যে বোনটি কাজ করছে সে আজকে ভালো আর্টিস্ট একজন, আমি বুঝলাম না বাকিটা, অনেকেই তো কাজ করেছে এর মধ্যে, অনেকেই, কুয়াশা একার কাজ না, কুয়াশা তো টিমের কাজ, টিম ওয়ার্ক, আমার সঙ্গে অনেকেই থাকে, স্ক্রিপ্ট রাইটার থাকে, তারপরে স্ক্রিপ্ট রাইটার সঙ্গে যে আমাদের অভিনয়ের অংশ বা নাটকের অংশ যে পরিচালনা করে সে থাকে, সাউন্ডের একজন লোক থাকে সে এডিট করে, এই যে সাউন্ড স্কোরগুলো থাকে সেগুলো বসায়, তারপরে বিভিন্ন চরিত্রে অনেকে অভিনয় করেন, সেতু থাকে প্রথম পর্বের গল্প পড়ে শোনায়, সেই গল্পটা রেকর্ড করা হয়, সেটাতে বিভিন্ন রকমভাবে ভয়েস দেওয়া হয়, প্রচুর কষ্ট, একদিনের কাজ না এটা। তুহিন লস্কর লিখেছে, হ্যালো আপু কেমন আছো, আমরা তোমার কুয়াশা শুনছি, আমি তুমি আমাদের নামগুলো পড়ে দাও, তুহিন, ফুয়াদ, ফুয়াদ তুহিন, কাসম অ্যান্ড জুয়েল। ওকে। রিমোন লিখেছে, চিটং থেকে, আপু স্টোরিটা অনেক নাইস, আমার গার্লফ্রেন্ড পূজা শুনছে, তাকে হাই বলে দাও, আপু পূজাকে বলো আই লাভ ইউ। আচ্ছা পূজা শুনছো তুমি, অনেক ধন্যবাদ, এটুকুই বললাম, আর আমি তোমাদের সবাইকে ভালোবাসি যারা আমাকে শুনছে এই মুহূর্তে। আর লিখেছে আরো, Anshili লিখেছে cool cool night and nice nice stories make me very much happy. Thanks Kuasha, thanks you again and again. Thank you so much Anshili. আপনার সুন্দর সুন্দর SMS আমাকে অনেক ইন্সপায়ার করে, অনেক ভালো লাগে, আপনি ভালো থাকবেন. জুবা লিখেছে আমি তোমাকে একটি কিল দিলাম, কি দিলাম, কি কি যে দিলাম, সরি কি যে দিলাম, বাকিটা আসেনি, একটু ভালো করে লিখলে ভালো হতো, আমি কিছুই বুঝতে পারলাম না কিন্তু পরে. সাকিব লিখেছে আপু প্রে ফর মাই এক্সাম. উত্তরা থেকে লিখেছে আমি রাসেল ইসলাম মাহিম, হাই আপু আমি আপনাদের নতুন ফ্রেন্ড, হাই মাহিম ওয়েলকাম টু এবিসি রেডিও. মিরপুর পল্লবী থেকে লিখেছে আপু আমার নামটা ডেঞ্জার জয় পেয়েছেন না পাইনি, এই মাত্র পেলাম এই লেখাতে এই SMS টাতে. ইঞ্জিনিয়ার রফি লিখেছে সাবার থেকে হাউ ক্যান দিস বি পসিবল, আপনি আমার SMS পড়ছেন না, সো স্যাড ম্যাম, এই যে পড়ে দিলাম তো এখন, আর বাংলায় লিখলে ভালো হয়, বাংলায় যেটাতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করবো সেটাই আমরা লিখবো, ঠিক আছে, সেভাবেই লিখলে ভালো হয়. জিনিয়া লিখেছে বাবার ক্যারেক্টারে সেতুর ভয়েস হলে ভালো হতো. কোন স্টোরিটার রাইটার স্যার? আর্থার কোনান ডয়েল, প্লিজ আপনি স্টোরিটার নাট্যরূপ দিও. প্লট নাম্বার লট নাম্বার 249. আমি চেষ্টা করবো আর্থার স্যার, আর্থার কোনান ডয়েলের শার্লক হোমসকে নিয়ে, শার্লক হোমসের কোনো কাহিনী নিয়ে আসতে. নেক্সট আমরা ব্র্যাম স্টোকারের ড্র্যাকুলা করেছিলাম, আরো কিছু ইচ্ছা আছে আমাদের, শর্ট দিন্দুর ব্যোমকেশের সত্যানিশী ব্যোমকেশকে নিয়ে আমরা কুয়াশায় ব্যোমকেশের কাহিনী নিয়ে আমরা কাজ করেছি. ডেফিনেটলি আমার ভীষণ ইচ্ছা আছে, বিশেষ করে শার্লক হোমসের কয়েকটা কাহিনী, এখন নামগুলো বলবো না, হাউন্ড অফ বাস্কারভিলের কথা মনে পড়ছে আমার, আরো আছে অনেকগুলো, দেখা যাক কি হয়। নাট্যরূপ দিতে অবশ্যই ইচ্ছুক এবং এরকম SMS পেলে আসলে অনেক ইন্সপায়ার্ড হই সামনে এইগুলোকে নিয়ে কাজ করবার জন্য, তখন মনে আসলে বোধ হয় একটা ভালো কিছু করছি বা ভালো কিছু দিতে পারছি. এনিওয়েজ থ্যাংকস আ লট. আরো কোনো নাম থাকলে বা কোনো কাহিনী, ইভেন আমরা কিন্তু কোনো ছবি নিয়ে, কোনো বিখ্যাত হরর মুভি নিয়েও ইচ্ছা আছে ভবিষ্যতে কুয়াশা কাজ করবার. তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকুক, আজকে এখানেই বিদায় নিচ্ছি. আমার সঙ্গে কিন্তু আগামীকালকে আবারও কয়েক কথা হচ্ছে, গান হচ্ছে, অনেক ফান হচ্ছে, তারা রামপামে রাত 9টা থেকে 11টা পর্যন্ত প্লিজ আমার সঙ্গে থাকবেন. আজকের মতো এখানে শেষ করছি, টাটা বাই বাই, গুড নাইট. এবং শেষ করবো একটি গান দিয়ে, সেটা হচ্ছে পেশাদারি খুনি ফিলিংসের গান, গুড নাইট. I'm gonna get you out of here.
This track was downloaded from FusionBD.com.